This track was downloaded from FusionBD.com.
তারপর ফ্রিজ থেকে বের করে সযত্নে রাখা একটি কিডনি, এখনো তাজা। টেবিলের উপর রাখে কিডনিটাকে, তারপর মোড়কটা খুলে নেয়। তারপর দুই হাতে কিডনিটাকে মুখের কাছে নিয়ে বিশাল বড় একটা কামড় বসায়। কচকচ করে কিডনিটা খাচ্ছে সেই মানুষরূপী নরপশু। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর শুধুই ABC রেডিওতে।
স্বাগত সবাইকে কুয়াশার রাতে, আর সঙ্গে আছি আমি শর্মী, আর শুনছেন ABC রেডিও FM 89.2। অনেক আগ্রহ, অনেক কৌতূহল নিয়ে বসে আছেন অনেক বন্ধু কুয়াশা শুনবার জন্য। লিখেও পাঠিয়েছেন, এক বন্ধু লিখেছেন আমাকে, খিলখিত থেকে নাবিলা লিখেছেন, আমার কুয়াশা এত ভালো লাগে যে আমি মানডের জন্য পাগলের মতো অপেক্ষা করি। অনেক ধন্যবাদ নাবিলা। অনেকে আছেন এমন যে কখন শুরু হবে, ফ্যান পেজে লিখছে, সারাক্ষণ লিখে পাঠাচ্ছে। জন আর অভি জয় লিখেছে নারায়ণগঞ্জ থেকে, গল্প শুনবো তাই ওয়েট করছি, আপু তাড়াতাড়ি স্টার্ট করো। সাদাত লিখেছে চিটাগং থেকে, হাই শারমিন আপু, আই লাভ কুয়াশা এন্ড ABC রেডিও। থ্যাংক ইউ সাদাত। আর এটাকে শারমিন আপু, চলে আসলাম আজ ঠিক সময়ের পর ধরে, কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি, ব্যস্ততার কারণে আর সংযোগ থাকতে পারি না ABC-র সাথে। পোকা মামুনস, অনেকদিন পরে পোকা মামুনসের লেখা পেলাম, ভালো আছেন লিখেছেন, ভালো থাকবেন সব সময়। আর প্রতিবারের মতন এবারও আমাদের প্রচুর শ্রোতা বন্ধু গল্প পাঠিয়েছেন, তাদের গল্প পড়ে শোনাবার জন্য। কিন্তু যেটা হয় আমরা বাছাই করি, কুয়াশা যে কুয়াশার কন্টেন্ট যেরকম, সেটার সঙ্গে কোনো যদি গল্পের মিল না থাকে, অনেকে অনেক গল্প লিখে পাঠান যার মধ্যে কোনো ভয় রহস্য কিছুই থাকে না, সেই গল্পগুলো আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও বাদ দিতে হয়। তো সবাইকে বলছি, যারাই লিখবেন আমাদের কুয়াশায় যে ধরনের গল্প আমরা প্রচার করে থাকি বা যে কাহিনী আমরা সম্প্রচার করি, সেটা বুঝে সেটা লিখে পাঠালে ভালো হয়। শুধু একটা কষ্ট করে আপনি লিখে পাঠাবেন পাতার পর পাতা, তারপর দেখা যাচ্ছে যে সেটা অন্যরকম একটা গল্প হয়ে গেছে, কুয়াশায় সম্প্রচার করার মতো না, তখন আমারও খুব খারাপ লাগে। আজকে দুজন বন্ধু গল্প পাঠিয়েছেন, তাদের নাম আমি দুটো গল্প পড়বার আগে প্রত্যেকের নাম বলে দিব। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের কি করে গল্প পাঠাতে হবে, যেটা অনেকেই প্রশ্ন করে ইতিমধ্যে লিখেও পাঠিয়েছেন আমাকে। আবারও বলে দিচ্ছি, তিন ভাবে আমাদেরকে গল্প পাঠানো যাবে। একটা হচ্ছে ইমেইলের মাধ্যমে, আর একটা হচ্ছে আমাদের ABC যে অ্যাড্রেস আছে সেই ঠিকানায় পোস্ট করে দেবেন বা আপনি এসে পৌঁছে দিতে পারেন, আর আরেকটা হচ্ছে আরজি শারমিনের ফ্যান পেজে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি প্রথমে, kuasha_fm8920@gmail.com। আর আবারও বলছি kuasha_fm8920@gmail.com। আর আমাদের যে মেইল অ্যাড্রেস আছে ABC, সেটা হচ্ছে ABC রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। আরো একবার বলি, ABC রেডিও, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, সেকেন্ড ফ্লোর, কারওয়ান বাজার, ঢাকা। এই ঠিকানায় পাঠাতে হবে। আর আরজি শারমিনের ফ্যান পেজের ইনবক্সে যদি চান তাহলে সেখানে পাঠাতে পারবেন। আর গল্পে যাবার আগে, মানে অর্থাৎ শ্রোতারা যে গল্প লিখে পাঠিয়েছে সেই গল্পটা শুনবার আগে জানিয়ে দিচ্ছি, এবার কক্সবাজার থেকে বান্দরবান, বান্দরবান থেকে কুয়াকাটা, দেশের যে প্রান্তে যান না কেন সমগ্র পৃথিবী ছুটবে আপনার পিছু পিছু। কারণ এখন গ্রামীণ ফোনের 3G ইন্টারনেট মডেম মাত্র 1450 টাকা এবং 3G ওয়াইফাই রাউটার মাত্র 345 টাকায়, সাথে আরও থাকছে 1 Mbps স্পিডে 2GB 3G ডাটা মাত্র 350 টাকা। সো রেডিও পড়তে আর ভয় কিসের, একটা চমৎকার খবর জেনে নিলাম আমরা। আর এখন আমরা শুরুতে যে গল্পটা শুরু করছি, প্রথম যে গল্পটা আছে সেটা লিখে পাঠিয়েছেন আমাদেরকে, তিনি মধ্যে আগেও পাঠিয়েছেন, তার কয়েকটা গল্প আমরা পড়েও শুনেছি, তার গল্প আমরা শুনেছি ইতিমধ্যে, আবদুল্লাহ আল হাদি সোহাগ, ব্যাংক কলোনি সাবার থেকে। শুরুতেই তার গল্প, প্রথম গল্পটা তার থাকছে, তার পরের গল্পটা যখন শুরু করব তখন যে পাঠিয়েছেন লিখে তার নামটা বলে দেব। সঙ্গেই থাকবেন, আমাকে লিখে পাঠাবার ঠিকানা, SMS পাঠাবার ঠিকানা জানিয়ে দিই, 2211 যে কোনো মোবাইল থেকে। আর আরজি শারমিন সঙ্গে আছি, আর সঙ্গে আছে ABC-র ফ্যান পেজ এবং আরজি শারমিনের ফ্যান পেজ, সঙ্গেই থাকবেন।
আমার নাম ইমরান, পড়াশোনায় বেশ ভালো, দেখতে একেবারে ফেলে দেবার মতো নই আমি। বেশ স্মার্ট, একুশ শতকের যুগোপযোগী তরুণ একটি ছেলে। আমাকে প্রেমের জ্বালা আটকাতে কলেজে মেয়েদের ছোট্ট একটি লাইনও আছে। না, নিজের ঢোলটা একটু বেশি বেশি পিটিয়ে ফেলছি। আজ আর আত্মগর্ব বিষয়ে কোনো কথা বলব না। ভাবছেন কেন? আরে ভদ্রতা বলেও তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি? কিন্তু কি করব বলুন, ছেলেটি যে আমি এমন, খুবই চঞ্চল, প্রচন্ড হাসতে ভালোবাসি, আর ভবিষ্যৎ চবিষ্যজনিত কোনো বাস্তবতায় কখনোই আমি চিন্তিত হই না। সবসময় আমি বর্তমানে বিশ্বাসী। পেছনে ফেলে আসা কোনো বিষয় আমি খুব একটা মনেও রাখি না, কারণ আমার চিন্তাধারাই হলো খাও দাও, ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের। কিন্তু আমার মতো একটি ছেলেও মূর্তি বনে যায় যখন প্রায় দুই বছর আগের একটি ঘটনা আমার মনে পড়ে। মাথাটা তখন কোনো কাজই করে না, পায়ের নিচে মাটি খুঁজে পাই না। ঘটনাটা 2011 সালের শেষের দিকে। আব্বু সরকারি কর্মকর্তা, তাই আব্বুকে ঢাকা থেকে বগুড়াতে বদলি করা হয়, আর পরিবারের সবাই মিলে আমরা চলে যাই বগুড়াতে। ও হ্যাঁ, আমার পরিবার সম্পর্কে তো কিছুই বলা হলো না। একমাত্র বোন মুক্তি আর আব্বু আম্মুকে নিয়ে চার সদস্যের ছোট্ট ও সুখী পরিবার আমাদের। বগুড়াতে নতুন বাসায় উঠলাম আমরা, আর এই শহরে বেশ কয়েকটি মাসও কেটে গেল আমাদের। সব ঠিকঠাক ভাবে চলছিল। আব্বু তার নতুন অফিসে যাচ্ছেন, আমিও ভর্তি হয়েছি নতুন স্কুলে, আর আমার বোন মুক্তি বাসার কাছাকাছি একটা গার্লস কলেজে ভর্তি হয়ে যায়। এক রাতের কথা, সবাই মিলে রাতে খেতে বসেছি, হঠাৎ আব্বু আম্মু আমাকে বললেন, ইমরান, তোর দাদুর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, দুপুরে গ্রামের বাড়ি থেকে ফোন এসেছিল, আমরা কাল খুব ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা করব, তুই কি যাবি আমাদের সাথে? আমি বললাম না, কারণ জার্নি টানি আমার খুব একটা ভালো লাগে না। ফলে সিদ্ধান্ত নেওয়া হলো এই কটা দিন বাসায় আমি একাই থাকব, আব্বু আম্মুর সাথে আমি যাচ্ছি না। খাওয়া দাওয়ার পর্ব সেরে আমরা যার যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাত তখন ঠিক কাটায় কাটায় তিনটা। আমার মাথার কাছে দাঁড়িয়ে আম্মু আমায় ডেকে জাগিয়ে তুলবার চেষ্টা করছেন। আমি চোখ মেলে প্রথমেই ঘড়ির দিকে তাকালাম, ঠিক রাত তিনটা। এরপর আম্মুকে দেখলাম একেবারে সেজে গুজে দাঁড়িয়ে আছেন। আমার ঘুমের ঘোর তখনও কাটেনি। মাকে বললাম, কি ব্যাপার, এই রাত দুপুরে এমন করে সেজে গুজে কোথায় যাচ্ছ, তোমাদের কি মাথা ঠিক আছে? মা বললেন, আরে ও কিছু না, তোর বাবা বললেন বগুড়া থেকে ঢাকা বেশ দূরের পথ, একটু বেলা হলেই আবার রোদ উঠে যাবে, সেই সাথে রাস্তায় জ্যাম তো আছেই, তাই একটু আগে আগেই বের হচ্ছি, তুই শুধু একটু কষ্ট করে নিচে এসে দরজাটা আটকে দিয়ে যা। এরপর আমি সিঁড়ি বেয়ে মায়ের সাথে নিচে গেলাম, গিয়ে দেখি বাবা মুক্তি ওরাও একই ভাবে সেজে গুজে দাঁড়িয়ে আছে, এবং সেই সাথে বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন ড্রাইভার চাচা। পরে সবাই গাড়িতে চড়ে বিদায় নিল, আর আমিও তিনতলায় আমাদের ফ্ল্যাটে চলে এলাম। এসে আমার রুমে ঢুকলাম, দেখলাম মোবাইলে একটু চার্জ নেই, তাই ফোনটা চার্জে দিয়েই আবার বিছানায় গিয়ে গা ছেড়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর এক ঘুমে একেবারে সকাল। সকাল 7টার দিকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ভাবলাম, যাই বাবা মার ঘরটা একটু গুছিয়ে আসি, তারা তো সেই কত রাতেই চলে গেছে, নিশ্চয়ই বিছানাটা গুছিয়ে যেতে সময় পাননি। ভাবতে ভাবতে আমি বাবা মার ঘরের দিকে হাঁটতে আরম্ভ করলাম। একসময় আমি বাবা মার ঘরে গিয়ে পৌঁছালাম, আর গিয়ে যা দেখলাম তা ছিল রীতিমতো অবিশ্বাস্য ও অবাস্তব। দেখলাম বাবা মা বিছানাতে ঘুমাচ্ছে। আমি তখন বুঝতে পারছি না যে আমার কি করা উচিত। শুধু সজোরে একটা চিৎকার করলাম, আর ওই চিৎকারে বাবা মা দুজনের ঘুম ভেঙে গেল, আর তারা ছুটে এলো আমার কাছে। আমি তখন এতটাই বিস্মিত ও নির্বাক যে চারপাশের কোনো কিছুই বুঝতে পারছি না, এবং কি পরিমাণ ভয় আমি পেয়েছিলাম তা কোনো দিনই কাউকে বোঝাতে পারবো না। কিছুক্ষণ পর আমি কিছুটা স্বাভাবিক হলে বাবা মা সবকিছু জানতে চাইলেন। সব শুনে তারাও একেবারে স্তম্ভিত হয়ে গেলেন। আজ এতদিন পরেও জানি না সেই রাতের কি ব্যাখ্যা, একজন নয়, দুজন নয়, একেবারে তিনটি মানুষের আকৃতি ধরে কে এসেছিল আমার কাছে। ভেবেছিলাম হয়তো স্বপ্ন টপ্ন হবে, কিন্তু দেখলাম সেটাও সম্ভব না, কারণ আমার মোবাইল ফোনটা সেভাবেই চার্জে লাগানো ছিল। সব মিলিয়ে এটা স্বপ্ন হওয়া অসম্ভব, তাই সেই রাতের ব্যাখ্যা আমার আজও অজানা।
বন্ধুরা, আমরা এতক্ষণ যে গল্পটা শুনছিলাম সেই গল্পটা পাঠিয়েছেন আমাদেরকে আবদুল্লাহ আল হাদি সোহাগ, এবং পড়ে শোনালো সেতু। প্রতিবারের মতন এবারও সেতু পড়ে শুনিয়েছে, এবং পরের গল্পটা আমরা সেতুর মুখে শুনবো। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি পরের গল্পটা যে বন্ধু লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে, মোহাম্মদ সেলিম রেজা, কুষ্টিয়া থেকে পাঠিয়েছেন তিনি। আর যেটা বলছিলাম যে ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন, এর আগের যেটা পড়া হয়েছে প্রথমটা, সেটা তিনি পোস্ট করে পাঠিয়েছেন। তো সেটাই বলছি, আপনারা কিন্তু তিন ভাবে গল্প পাঠাতে পারেন। একটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন, আমাদেরকে বাই পোস্ট পাঠাতে পারেন, অথবা নিজে এসে দিয়ে যেতে পারেন। আর রাজ্যের সামনে ফ্যান পেজ তো আছে সেখানে। তো পরের গল্পে চলে যাচ্ছি, গল্পের নাম হচ্ছে ফাঁস। লিখে পাঠিয়েছে সেলিম রেজা, আবারও বললাম তার নামটি, আর গল্প পড়ে শোনাচ্ছে সেতু। সঙ্গেই থাকবেন, কুয়াশায় আছি আমি শারমিন, আর আমাকে লিখে পাঠাবার ঠিকানা যে কোনো মোবাইল থেকে 2221।
আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ কোনো মানুষকে দেখেছিস আবির? মৃদুল জানতে চায়। না, আমি কিভাবে দেখব? আবির বলে, পত্রিকাটা আবিরের হাতে। সেখানে ট্রেনে আত্মহত্যার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ এক মাঝবয়সী লোকের ছবি সহ খবর ছাপা হয়েছে। আবির সেটা পড়ার পরে মৃদুলকে পড়তে দেয়। আমুহাটি গ্রাম থেকে মধুপুরে ছোট ফুপুর বাড়িতে বেড়াতে এসেছে মৃদুল। বয়স 13 বছর হলেও সে অভিজ্ঞতায় সমবয়সী শহুরে ছেলেদের চেয়ে অনেক বেশি এগিয়ে। ছোট ফুপুর দুই ছেলে আবির আর নিবিড়ের মতে মৃদুলের মতো সাহসী মানুষ এই পৃথিবীতেই নেই। আবিরই আজকের পত্রিকায় খবরটা পড়ে মৃদুলকে দেখায়। দুই দিন হলো ওদের বাড়িতে বেড়াতে এসেছে মৃদুল। আসার পর থেকে ছোট দুই ভাইয়ের বায়না ভূতের গল্প শোনাতে হবে। টিভিতে সারাদিন ভূত প্রেত আর ভ্যাম্পায়ারের ছবি দেখে এই দুজন। আর ভূতের গল্পের বই তো আছেই, সত্যিকারের ভূতের কাহিনী পেলে যেন গিলে খায়। পত্রিকাটা টেবিলে রেখে আবির উঠে গিয়ে নিবিড়কে ডেকে আনলো। তারপর ওদের রুমে বসে শুরু হয় গল্প। মৃদুল বলতেও পারে বেশ। আত্মহত্যা করতে গিয়ে ব্যর্থ যার কথা বললাম তার নাম আজু মুন্সি, আর তার সাথে সমস্যাটা হয় আমাদের গ্রামের চেয়ারম্যানের। আজু মুন্সি বহু বছর ধরে চেয়ারম্যান ফালুসিকদারের জমিতে বলগা চাষ করেন। মুন্সি চাচার নিজেরও জমি আছে, মোটামুটি অবস্থা সম্পন্ন পরিবার। তবে সেবার ধানের ফলন ভালো হয়নি, তাই ঠিকভাবে ধান বেচা টাকা দিতে পারেননি। তাছাড়া আজু মুন্সির মেয়ের বিয়ে ঠিক হয়েছে, সেখানেও খরচ আছে বেশ। চেয়ারম্যান সমস্যাটা ঠিকই বুঝেছেন, তবে এলাকায় তার দাপট ধরে রাখার জন্য অনর্থক লোকজন দিয়ে আজু মুন্সিকে বেধরক পেটালেন। আমিও ছিলাম মারামারির সময়, আর গ্রামের হাটবারে ঘটে এই ঘটনাটি। বহু মানুষ ছিল হাটবারে। আমুহাটি গ্রামের মানুষ তো বটেই, আশেপাশের কয়েক গ্রামের মানুষ ভেঙে পড়েছিল যেন চারিদিক থেকে। কিভাবে যেন ছড়িয়ে পড়ে আজ হাটবারে আজু মুন্সিকে পেটানো হবে। কেউ মুন্সি চাচাকে বাঁচাতে এগিয়ে আসেনি। বাঁচাতে গিয়ে ফালুসিকদারের চক্ষুশূল হতে কে চায়? কেউই চায়নি। মাস্তানরা চলে যাবার পরে অবশ্য অনেকে এগিয়ে এসেছিল। আজু মুন্সিকে ডাক্তারখানাতেও নেওয়া হয়। কয়েক জায়গাতে ব্যান্ডেজ করে আর ওষুধপত্র দিয়ে ছেড়ে দেওয়া হয় আজু মুন্সিকে। তার ছেলে তাকে রিক্সায় করে বাড়িতে নিয়ে যায়। দুদিন পর মেয়ের বিয়ে। প্রতিদিনই জামাইয়ের বাড়ি থেকে লোকজন আসছে। এমন সময় এই ধরনের অপমানজনক ঘটনা মেনে নিতে পারেননি আজু মুন্সি। ঘরের কড়িকাঠে দড়ি দিয়ে ফাঁস বানিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা আগে থেকেই ওনার উপর চোখ রেখেছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে বেশ লোকজন ছিল। তার গামছার ফাঁস শক্ত করে লাগার আগেই সবাই মিলে তাকে ফাঁস থেকে নামিয়ে আনে। তাই আর মরা হল না তার। সকালে মুন্সি বাড়িতে লোকজনের ভিড় জমে যায়। সবার সঙ্গে আমি আর আব্বাও যাই। আর তখনই প্রথম দেখলাম আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া কোনো মানুষ। তার গলায় ফাঁসের হালকা দাগও পড়েছে, শরীরে মারের দাগ বেশ স্পষ্ট, কেমন যেন বেহুশের মতো পড়ে আছেন। লোকজনের ভিড়ের কারণে খুব বেশিক্ষণ দেখার সুযোগ পেলাম না। আজু মুন্সির বাড়ির পিছনেই ছিল ওই অভিশপ্ত গাব গাছ। তোরা তো আমাকে খুব সাহসী ভাবিস, কিন্তু ভুলেও আমি কখনো ওই গাব গাছের পাশ দিয়ে যাই না। আমার বন্ধু রাতুল বলল, রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ ওই গাছের আশেপাশে যায় না। রাতুল একবার গাছে উঠেছিল গাব পাড়তে, কিন্তু কে যেন গাছ থেকে ওকে নিচে ফেলে দেয়। নিচে নরম মাটিতে শুকনো পাতা জমেছিল, তাই সে খুব একটা ব্যথা পায়নি। তবে পড়ার আগে গাছের ওই ভয়ঙ্কর প্রাণীকে ঠিকই দেখেছিলেন আতুল, যাকে তোরা ভূত বলতে পারিস। ভয়ঙ্কর কিছু বিদঘুটে চেহারা, অনেকটা বানরের মতো কিন্তু ভীষণ লম্বা, আর শরীর থেকে গরম হাওয়া বের হয়। মৃদুল ভাইয়া, তুমি তো আজুমশির কথা বলছিলে, হঠাৎ গাব গাছের কথা বললে কেন? নিবিড়ের প্রশ্নে চমকে ওঠে মৃদুল। এক মনে গল্প করে যাচ্ছিল, ওই গাব গাছেই তো ঘটনা, রহস্যময় কণ্ঠে বলে মৃদুল। মানে? আবির আর নিবিড় একসাথে প্রশ্ন করল। ওই গাব গাছে অনেকেই আত্মহত্যা করেছে, বহু বছর ধরেই ওটা অভিশপ্ত গাছ হিসেবেই সবাই জানে। তুমি কি কাউকে আত্মহত্যা করতে দেখেছো? আবি জানতে চায়। খাটের উপরে পা টেনে নিয়ে জুত করে বসল মৃদুল। আবির আর নিবিড় নড়েচড়ে বসে ওর দিকে তাকিয়ে। আমাদের গ্রামে একটা মেয়ে ছিল, নাম সীমা। ওর বাবার বিরাট অবস্থা, অনেক জমি, গরু, মহিষ, আর সারাদিনই চুলায় রান্না হচ্ছে। গ্রামের মেয়েদের তো সবার স্কুলে পড়তে পড়তেই বিয়ে হয়ে যায়, কিন্তু সীমা আপার মাথাটা খুব ভালো ছিল, তাই ম্যাট্রিক পাশ করে মধুপুরে এক কলেজে ভর্তি হয়। আর সেখানেই ঘটে ঘটনা। কলেজে এক ছেলের সঙ্গে সীমা আপুর খুব ভাব হয়, কিন্তু ওই ছেলেটির বাবা একজন বাস ড্রাইভার। সীমা আপা নাকি সেই ছেলেকে ছাড়া বাঁচবে না, কিন্তু তার বাবা কোনোভাবেই মেয়েকে ওই বাস ড্রাইভারের ছেলের সঙ্গে বিয়ে দেবেন না। তিনি সীমাপুর বিয়ে ঠিক করেন সৌদি আরব ফেরত এক লোকের সঙ্গে। সীমাপু বিয়ের দিন খুব সকালে ওই গাব গাছে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। ওই গাছটা কেটে ফেলে দেয় না কেন? নিবিড়ের বুদ্ধিদীপ্ত জিজ্ঞাসা। আরে গাছ কাটা যায় না, যাকে ঠিক করা হয় গাছ কাটার জন্য সেই অসুস্থ হয়ে পড়ে। গল্পের মধ্যে রুমে ঢোকে ছোট ফুপু। এই তোরা কি খাওয়া দাওয়া করবি না? রাতের বেলা যত সব আজে বাজে গল্প, এখনই খেতে আয় সবাই, তাড়াতাড়ি। গল্পটা অসম্পূর্ণ থাকায় কেউ ঠিকভাবে খেতে পারছিল না। মায়ের ধমক এড়াতে ওরা আগে আগে শুয়ে পড়ার সিদ্ধান্ত নেয়। মৃদুল আসাতে আড়াআড়ি ভাবে বিছানায় বালিশ পাতা হয়। সবাই শুয়ে পড়ার পর ছোট ফুপু ঘরের লাইট নিভিয়ে চলে যান। আজমুন্সিকে কিন্তু এই গাব গাছ ছাড়েনি। চাদর থেকে মাথা বের করে ফিসফিস করে বলল মৃদুল, উনি তো ঘরে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে গেলেন, তাহলে গাব গাছের কাছে কেন গেলেন? ডান পাশ দিয়ে আবির বলে ওঠে। মৃদুলের দুই পাশে শুয়ে আছে দুই ভাই। ওই গাব গাছ কাউকে ছাড়ে না, কেউ যদি একবার আত্মহত্যার চেষ্টা করে তবে তাকে ওই গাব গাছ মেরেই ছাড়ে। সারাক্ষণ গানের কাছে বলতে থাকে, আয় আয় ফাঁসনে ফাঁসনে। মুন্সি চাচাকে কে যেন ঘুমের ঘরে নিয়ে গিয়েছিল গাব গাছের নিচে, তারপর ওখানে তিনি গলায় ফাঁস লাগিয়ে মারা যান।
বন্ধু, চলছে কুয়াশা এবিসি রেডিও 89.2 এর সঙ্গে আছি আমি শারমিন। আমাদের মূল গল্প শুনবার সময় হয়ে গেছে, আজকে আগেভাগেই শুরু করে দিচ্ছি মূল গল্পটা। আর এই ফাঁকে জানিয়ে দিচ্ছি, দারুণ লাগে যখন আপনি কোন একটা গিফট বক্স পেলেন এবং গিফট বক্সটা খুলে দেখলেন একটা গিফটের জায়গায় অনেকগুলো গিফট সেখানে। সেরকম একটা গিফট নিয়ে এসেছে এয়ারটেল, আর এই গিফট বক্সের নাম হচ্ছে কম্বো 49। মাত্র 49 টাকা রিচার্জ করলেই আপনি পাচ্ছেন 100 MB 3G ইন্টারনেট, 50 টাকা টক টাইম, 50 টাকা ভিডিও কল ও 50টি SMS। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর? জাস্ট রিচার্জ 49 টাকা টু ইয়ার এয়ারটেল প্রিপেড এন্ড এক্সপিরিয়েন্স দ্য কম্বো অফার। তো ঠিক আছে, আজকের মূল গল্পে আমরা চলে যাচ্ছি। আজকের কাহিনী লিখেছেন আমাদের জন্য রুম্পা সৈয়দ ফারজানা জামান, অর্থাৎ রুম্পা জামান নামে যাকে আপনারা সবাই চেনেন। আজকের গল্প, মূল গল্প এবং স্ক্রিপ্ট তার তৈরি করা। তাহলে আমরা শুরু করে দিই প্রথম পর্ব। প্রথম পর্ব শুনেই আমরা হয়তো চলে যাব রাত 12টার খবর শুনতে, যদি সময় থাকে তাহলে মাঝখানে আমি হয়তো ফিরতে পারি, আর যদি না ফিরি তাহলে একেবারে 12টার খবরের প্রথম পর্ব শেষ করে 12টার খবরের পরে ফিরছি। আর আমাকে যারা লিখতে চান লিখবেন যেকোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। এবিসি লিখে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চাইছেন লিখে আপনার নাম সহ পাঠিয়ে দেবেন। শর্মিন আছি কুয়াশা আপনার সঙ্গে, আর শুনছেন এবিসি রেডিও FM 89.2। শত্রুকে চিনতে পারে কয়জন? ধরুন আপনার পাশে যে সারাদিন বসে অফিস করে, সেও কিন্তু আপনার সবচেয়ে বড় শত্রু হতে পারে। আপনার কোনো একটি অবচেতন মনের ঘটনাকে
ফুলিয়ে ফাঁপিয়ে আনতে পারে সবার সামনে, বা আপনার এমন কোন একটি ভঙ্গির ছবি তুলে ফেসবুকে ছেড়ে দিল যে আপনি হয়ে গেলেন একেবারে অপ্রস্তুত। আবার আপনার ক্লাসমেটটির কথাই ভাবুন, যার সাথে নোট শেয়ার করেছেন, তারা একদিন আপনার অগোচরে নেশা জাতীয় কিছু মিশিয়ে দিল আপনার গ্লাসে, আর তাতে যদি আপনার হার্টবিট বন্ধ হয়ে যায়, এমন ভেবেছেন কখনো? এই মুখোশের আড়ালের মানুষগুলো আসলে কতটা ভয়ঙ্কর সেটা বুঝতে পারে না মানুষ, শুধুমাত্র তখনই বুঝতে পারে যখন সে চলে যায় অন্য কোনো পৃথিবীতে। তখন কি বা করার থাকে আর? কি করা যেতে পারে ফিরে এসে প্রতিশোধ নেওয়া ছাড়া? সেই প্রতিশোধটা কেমন হয়? অন্য পৃথিবীর যে অশরীরী তারা আর যাই হোক, খুব সহজে তো ছেড়ে দেবে না, তাই না? তাহলে আজকের কুয়াশা থাকুক এমনই এক ধোঁয়াশা ভরা, যে ধোঁয়াশায় লুকিয়ে আছে বহুরূপী শত্রুর মুখ।
আমার কাছে সবই আর সবাই সবাই আমার কাছে
কিছুদিন ধরে মিঠুর ভীষণ পেটে ব্যথা। আসলে পেটে না পিঠে বিষয়টা খুব একটা পরিষ্কার না সে, কিন্তু কিছুদিন ধরেই ভাবছে ডাক্তারের কাছে যাবে। এমনিতে মিঠুর অন্য কোনো ঝামেলা নেই, মানে শারীরিক ঝামেলা। সে রেগুলার জিম করে সপ্তাহে 3 দিন, সন্ধ্যায় ক্লাস থেকে ফিরে সোজা জিমে, সেখানে রাত 9টা পর্যন্ত কসরত করে ফের চলে আসে বাসায়। মিঠুর ক্লাস মানে অন্য কিছু, ও পড়ে না, পড়ায়। নাম করা বিশ্ববিদ্যালয়ের লেকচারার, গেল মাসেই জয়েন করেছে, পড়ালেখা একই বিশ্ববিদ্যালয়ের একই সাবজেক্টে। বিষয়টা অবশ্য বেশ খটমটে, থিওরিটিক্যাল ফিজিক্স। মিঠুর মতো ছেলের কাছ থেকে এমন খটমট বিষয়ে মুখ ভার করা শিক্ষকতা আশা করাই যায় না। হাসান কাদির মিঠু ছেলেবেলা থেকে বেশ উচ্ছল প্রাণবন্ত একটি ছেলে, বড় হয়েছে রাজশাহী শহরে, বাবার পোস্টিং ছিল সেখানে, বাবা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। মিঠু উচ্চ মাধ্যমিকের পর ঢাকায় চলে আসে, কোচিং এ ভর্তি হয়। তখন থেকে একা থাকার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, সকালে টুকটাক নাস্তা করা, দুপুরে বিশ্ববিদ্যালয়ে খাওয়া, আর বিকেলে জিমে যাওয়ার আগে একটু ফলাহার করা, আর রাতে তেমন কিছুই না। এই হলো মিঠু মানে হাসান স্যারের খাদ্যাভ্যাস। এ কারণেই পাঞ্জাবি নিচে লুকোনো থাকে পেটানো এক শরীর, যে শরীর যে কোনো মানুষকে আছাড় দিতে পারে অনায়াসে। বলা যায় এটাও একটি উদ্দেশ্য ক্লাসে সবসময় পাঞ্জাবি পড়ানো, যাতে ওর এই বিষয়টা ক্লাসের কোনো স্টুডেন্ট নোটিস না করতে পারে, বিশেষ করে মেয়েরা তো একদমই না। মিঠু একটা বিষয় কিছুতেই হজম করতে পারে না, কোন শিক্ষক আর ছাত্র বন্ধু হবে, কেন শিক্ষক আর ছাত্র বন্ধু হবে, শিক্ষক আর ছাত্র বন্ধু হয়ে গেলে কেমন যেন একটা অস্বস্তি লাগে মিঠুর। তার এক সহকর্মী মিনহাস, ওর সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড লিস্টে বেশ স্টুডেন্ট আছে। একদিন মিনহাস বন্ধুদের সাথে পার্টির একটা ছবি আপলোড করলো, হাতে কোকের গ্লাস, আর সেটার নিচে ছাত্ররা কমেন্ট করে, উইচ ব্র্যান্ড স্যার, এটা কোনো কথা? এই নাকি শিক্ষক আর স্টুডেন্টের সম্পর্ক? মিঠু ভাবে, আরে বাবা, আমার সাথে তো স্যারদের এমন সম্পর্ক ছিল না, তাই বলে কি আমি ক্লাসে প্রথম হইনি? এসব ভাবতে ভাবতে মিঠু একটু উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পেটটা আবার মুচড়ে উঠল, তারপর উফ বলে বসে যায় মিঠু।
উফ, কি আশ্চর্য!
কি হয়েছে মিঠু, কিসে আশ্চর্য হলি?
আম্মা একটা ব্যথা, খুবই অস্বস্তিকর।
তোর ব্যথা কিসে? কোথায় ব্যথা হচ্ছে? কিছুই তো বলিস না তুই।
বুঝতে পারলে তো বলতাম আম্মা, আমি নিজেই কিছু বুঝতেছি না। আসলে ব্যথাটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না।
এই জন্যই আজকে ব্যায়ামে যাস না
আম্মা? ব্যায়াম কেউ এভাবে বলে? বলো জিমে যাস না।
হ্যাঁ, তোদের এইসব স্মার্ট আলাপ আমি বলতে পারি না। কি যেন বলিস তোরা? হ্যাঁ, লাঞ্চে যাই। কেন বাবা, দুপুরে খাইতে যাই বলতে শরম করে?
আম্মা তুমিও না। আচ্ছা বাদ দাও, বিটু কোথায়? বিটুকে দেখি না অনেকদিন।
কারণ তুই যখন বাসায় আসিস তখন ও ঘুমিয়ে যায়, আবার ও যখন সকালে নাস্তা খায় তুই তখন মাছের মতো হা করে ঘুমাস।
আম্মা কি যে বলো, তুমি কোনো মাছকে হা করে ঘুমাতে দেখছো?
খবরদার, আমাকে জ্ঞান দিবি না।
ঠিক আছে আম্মা, যাও। আজকে তো জিমে যাই নাই, একসাথে খাবো, ঠিক আছে? তাহলে বিটুর সাথেও আলাপ হয়ে যাবে।
ঠিক আছে। আর শুন শুন শুন, ওকে পড়ালেখা নিয়ে একটু জিজ্ঞেস করিস তো, আমি তোর পড়ালেখার কিছুই বুঝি না।
ঠিক আছে আম্মা, করব। এবার আমি একটু শুই।
ঠিক আছে, আমি খাবার টেবিলে দিয়ে তোকে ডাকছি।
মিঠুর বাবা অবসরে চলে যাওয়ার পর সবাই মিলে ঢাকায় চলে এসেছে। বাবা, মা আর বিটু, মানে ছোট বোন, এই হলো মিঠুর সংসার। মা আসার পরও খাবারের নিয়মে পরিবর্তন আনেনি মিঠু। মা জোর করে এটা ওটা খাওয়াতে চাইল, মিঠু ঘুরে ফিরে হালকা খাবারই চলে আসে। হাজার হলেও ফিট থাকতে হবে তো। এই ফিটনেস নিয়ে এত চিন্তার কারণেই বিটুর পড়ালেখার গতি ঠিক করেছে মিঠু। বিটু পড়ে এক বেসরকারি মেডিকেলে, মাত্র ফার্স্ট ইয়ার, ওর জন্যই ঢাকা আসা। না হলে মিঠুর মা এখনো ঢাকা শহরকে খুব একটা হজম করতে পারেননি। দিনের পর দিন চলে যায়, কারোর সাথে কারোর দেখাও হয় না, কোনো আত্মীয়র বাসায় যাওয়া হয় না, কেবল বিয়ে বা জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠান থাকলে যাওয়া হয় কারোর বাসায়। আচ্ছা, এভাবে কি মানুষ বাঁচে? অথচ ঢাকার বাইরের শহরগুলোতে মানুষ সন্ধ্যার পর কি সুন্দর গল্প করে, এখানে সে সুযোগ কোথায়? একটা আয়োজন করলেও ট্রাফিক জ্যামের কথা চিন্তা করতে হয়, তখন আর কিচ্ছুই হয়ে ওঠে না। এই যে বিটু সকালবেলা বের হয়ে যায় ক্লাসের জন্য, 2 ঘন্টা আগে বের হয় যেন জ্যামে পড়লেও ক্লাস ঠিক মতো ধরতে পারে। আস্তে আস্তে কখনো কখনো সন্ধ্যাও হয়। এভাবে মানুষ বাঁচতে পারে, তাও আবার জঞ্জালের মাঝে? দিনে ছাইপাশ খেয়ে জঞ্জালে রাত কাটানো, এর থেকে বাবা ঢাকার বাইরেই ভালো। এসব ভাবতে ভাবতে টেবিলে খাবার দিতে থাকে মিঠুর মা। আনন্দে তার চোখে পানি চলে আসছে, কতদিন পর তার 2 ছেলে মেয়ে একসাথে খাবে। মিঠুর মা চট করে ফ্রিজ থেকে মাছ বের করে ভেজে ফেললেন 3 পিস। মিঠুর বাবা রাজশাহীতে গেছেন, কি যেন সব কাগজ ঠিক করতে হবে, আসবেন 3-4 দিন বাদে। তাই আপাতত মা মেয়ে আর ছেলের রাজত্ব। একা একা এক গাল হেসে মিঠুর মা টেবিলে খাবার বাড়া শেষ করলেন।
কিরে বিটলা, তোর পড়ালেখার কি অবস্থা?
দাদা, তোকে 100 বার বলেছি আমাকে বিটলা ডাকবি না, আমার নাম বিটু।
কেন, বিটলা ডাকলে ক্ষতি কি?
কারণ তুই আমার বন্ধুদের সামনে বলে ফেলিস আর সেটা নিয়ে সারা কলেজে হাসাহাসি হয়।
আজীব, আমি না বললে তোরে কেউ খেপাইতো না?
মেবি, বাট তুই বলছিস বলে আরো বেশি খেপায়।
এই যে আমার হীরামানিক, এতদিন বাদে খেতে বসে যদি এমন ঝগড়া করো তাহলে কেমনে হবে?
আম্মা, তুমি তো ওকে কিছু বলো না।
কে বলেছে বলি না? এই থাম মিঠু।
থামলাম। ভবিষ্যৎ ডাক্তার, আপনার সাথে অন্য বিষয় নিয়ে আলাপ করা যাবে?
যাবে স্যার।
শোন, সিরিয়াস, আমার পেট আর পিঠের মাঝে কেমন যেন ব্যথা।
কেমন ব্যথা?
জানি না, অস্বস্তিকর।
তোর ইউরিন ঠিক মতো যায়?
যায়।
আমি তো আসলে এখনো সেভাবে বলার মতো কেউ হইনি। তুই এক কাজ কর, তুই প্রফেসর জিয়াকে দেখা।
কে, তোদের স্যার?
না স্যার না, এক্সটার্নাল। তেমন কোনো জায়গায় পার্মানেন্টলি পড়ান না, শুধু আমাদের এখানে ক্লাস নেন।
আচ্ছা ঠিক আছে, নাম্বার দিতে পারবি?
তা তো বটেই, কেন পারবো না।
যাক আম্মা, এতদিনে তোমার মেয়ে কোনো কাজে আসলো।
আম্মা, দাদাকে মানা করো আমার সাথে যেন এমন না করে।
খাও তো বাবারা, খাবারের সময় কম কথা বলো, খাও।
মিঠু আর বিটুর খাওয়া সেদিন হলো মাত্র 2 ঘন্টা 10 মিনিট ধরে। একটু বেশি সময় হলেও মা কিন্তু বেজায় খুশি, অন্তত 2 ছেলেমেয়ের মধ্যে দেখা তো হলো। তাদের খুনসুটি তো দেখলেন নিজ চোখে। সবচেয়ে বড় কথা, মিঠু ডাক্তারের নাম্বার পেয়ে গেল। না হলে বছরের পর বছর বেচারায় ব্যথা নিয়ে থাকত। জীবনেও ছেলেটা কোনো ডাক্তার দেখাত না। যাক, এখন ডাক্তারের কাছে গেলেই হয়। মিঠু এরই মাঝে চেম্বারে ফোন করে প্রফেসর জিয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে নিল। পরশু যাবে মিঠু ডাক্তারের সঙ্গে দেখা করতে। আপাতত কালকের ক্লাসগুলো ব্যথা ছাড়া থাকলেই হয়। পরদিন সকালে ব্যথা নেই বললেই চলে মিঠুর। 11:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত ক্লাস, মাঝখানে বিরতি আছে অবশ্য, তবু 4:00 ক্লাস কম না। ইউনিভার্সিটির গেটের সামনে আসতেই দেখে ফোর্থ ইয়ারের ছাত্রী রিপা দাঁড়িয়ে আছে। এই মেয়েটা মিঠুর সাথে প্রায় 18 মতো লেখতে আছে, নামে বেনামে এসএমএস পাঠায়, সোশ্যাল নেটওয়ার্কে নক করে, ওর ক্লাসে হা করে ওর দিকে তাকিয়ে থাকে, ওর ক্লাসের টাইম জেনে গেইটে এসে দাঁড়িয়ে থাকে। মিঠু খুবই অপ্রস্তুত, ঠিক আজকে তেমন হচ্ছে। মিঠু এগিয়ে আসছে আর একটু একটু করে রিপাও এগিয়ে আসছে। টেনশনে মিঠু ঘামা শুরু করেছে, কি চাই কে জানে। তারপর একেবারে মুখোমুখি এসে দাঁড়ালো মিঠু আর রিপা।
বলো রিপা,
কেমন আছেন আপনি?
ভালো, কেন?
না মানে স্যার, কালকে শুনলাম আপনার শরীর খারাপ ছিল।
হ্যাঁ ছিল, কিন্তু আজকে আমি ভালো। শোনো রিপা, আমি তোমার টিচার, এটা তো মানো।
জি স্যার।
আর আমি কখনোই ছাত্র শিক্ষক সম্পর্ক নষ্ট করতে চাই না।
জানি স্যার, এটা আমার লাস্ট ইয়ার, আর এরপর আমি আপনার স্টুডেন্ট থাকছিলাম।
রিপা প্লিজ আমি যাই।
আপনি যান, আমি তো আপনাকে বাধা দিচ্ছি না।
মিঠু চলে যায় আর রিপা দাঁড়িয়ে থাকে, পেছন থেকে দেখে। মিঠুও জানে মেয়েটা দাঁড়িয়ে আছে, তাও কিছু বলল, একবার ঘুরেও দেখে। এদিকে রিপা কিন্তু মিঠুর মায়ের সাথে দেখাও করে এসেছে, বলা যায় হাত করে এসেছে। অতএব পাশ করে চাকরিতে জয়েন করে মিঠুর সাথে আলাপ করবে রিপা, আর কোনো কথা নেই। এদিকে মিঠুর অবস্থা খারাপ, কিছুতেই অস্বস্তিকর ব্যথাটা যাচ্ছে না। বিকেলে একবার ফোন করে দিল প্রফেসর জিয়াকে, ফোন করে আবার নিশ্চিত হয়ে দিল অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে। এখন শুধু ডাক্তারের সাথে দেখা করার অপেক্ষা। যথাসময়ে ডাক্তারের চেম্বারে হাজির মিঠু। আজকে চিনচিন ব্যথাটা কমে গেছে, ভাবল থ্যাক ডাক্তার আসলে দরকারই ছিল না। কিন্তু কে জানে আবার যদি ব্যথা বাড়ে। এমন সময় চোখে পড়ল চেম্বারের ঠিক উল্টো পাশে একটা ভবিষ্যৎ দ্রষ্টা বসে আছে, সামনে টিয়া পাখি আরো যেন কি কি। মিঠু কি ভেবে যেন ওই লোকটার কাছে গেল।
এখানে কি হয়?
এখানে আপনার ভাগ্য বলে দিব।
তাই আমি যদি বিশ্বাস না করি?
আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, কিন্তু আমি সব জানি।
কি জানেন?
আপনার আপনার একটা বিশাল বড় অসুখ হয়েছে।
মানে কি?
মানে মানে এই যে ডাক্তারের কাছে আসছেন, এখানে আপনার রোগ ধরা পড়বে, তারপর তারপর রোগ সারাতে আপনার অঙ্গ হানি হবে।
এইসব কি কথা?
বিশ্বাস না হইল না? যান, বিরক্ত হবেন না, যান।
মিঠু হতভম্ব হয়ে চেম্বারের দিকে আসতে থাকল। কি বলল লোকটা? চেম্বারে ঢুকে দেখে গোটা বিশেক লোক, একজন অ্যাসিস্ট্যান্ট ফোনে কার সাথে যেন আলাপ করছে। ফোনে কথা বলতে বলতেই অ্যাসিস্ট্যান্ট মিঠুর দিকে ঘুরে তাকালো, তারপর হেঁটে আসতে লাগলো ওর দিকে। অ্যাসিস্ট্যান্ট মেয়েটা দেখতে বেশ সুন্দরী, মডেলদের মতো, মডেলদের মতো দেহ সৌষ্ঠব, মডেলদের মতো ফিগার, চুলগুলো সুন্দর লম্বা লম্বা, পায়ে হালকা হিল, গায়ের রংটা ঠিক বাংলাদেশি মেয়েদের মতন না। হলুদ রঙের জামাটা কেমন যেন মেয়েটাকে আচ্ছন্ন করে রেখেছে, মনে হচ্ছে বন্য রাজকুমারীর গায়ে রাধাচূড়ার মতো চাদরটা লেপটে আছে। আর দু চোখের ঘন পাপড়ির মাঝে জমাট বেঁধেছে রাজ্যের কুয়াশা। মেঠুর তো বেহাল অবস্থা, শহরের এত এত মেয়ের সাথে তার ওঠা বসা, অথচ এই এক মেয়েকে দেখেই সে রীতিমতো কুপোকাত। এটা কোনো কথা? মেয়েটার রূপ আবিষ্কারের মাঝেই মিঠুর ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো মেয়েটি।
আপনি হাসান কাদের?
জি,
আমি মারিয়া, প্রফেসরের অ্যাসিস্ট্যান্ট।
হ্যালো।
হাই, আপনি কিন্তু এর পরেই যাবেন, আপনার সিরিয়াল স্যার আগে থেকে করে রেখেছেন, কিন্তু আপনি আসতে একটু দেরি করে ফেলেছেন। এই যা,
সরি, আসলে
নো প্রবলেম, স্যার আপনার কথা বলে রেখেছেন, আপনি এর পরেই চলে যাবেন, ঠিক আছে?
থ্যাংক ইউ মারিয়া,
ওয়েলকাম।
আমি আসতে পারি?
আপনি?
আমি হাসান কাদির মিঠু।
মিঠু, ইন্টারেস্টিং নেম, আমার টিয়ার নামও তা ছিল।
জি, মিনা কার্টুনে টিয়ার নাম মিঠু ছিল।
রাইট, ওই কার্টুন দেখেই তো নামটা রেখেছিলাম। বাই দ্য ওয়ে, আপনাকে এই অ্যানসারের জবাব সবসময় দিতে হয়, রাইট?
জি, এই জন্যই মাথাতে থাকে। কি করে বুঝলেন?
আপনার বলার ধরুন। সো কাম টু দ্য পয়েন্ট ম্যান, আচ্ছা প্রবলেমটা কি?
আমার কোমর এবং পেট মিলে একটা অস্বস্তিকর ব্যথা।
কোনো অনিয়ম বা কোনো নেশা?
আমি রেগুলার জিম করি।
ওকে ইয়াং ম্যান, এই নাও কিছু টেস্ট করিয়ে নাও, আর অবশ্যই মুক্তারা ক্লিনিক থেকে, রাইট?
ওকে,
ঠিক আছে তাহলে।
আমি তাহলে উঠি, রেগুলারিজমটা
ও ওটা মারিয়ার কাছে।
ওকে ডাক্তার, বাই।
ওকে, আসুন।
কুয়াশায় বন্ধুরা, সঙ্গে আছি আমি শারমিন, আর শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। যে কথাটা বললাম না, গল্পের প্রথম অংশ শুনেছি, আজকে একটু আগে ভাগে শুনে ফেলেছি। আর একটা কথা বন্ধুদের বলতে চাই, প্রতি সপ্তাহে তো আমাদের একই সময় আমরা গল্প শুরু করি না, বিভিন্ন সময়, তবে চেষ্টা করি বা আগে এরপর থেকে চেষ্টা করবো আবারও, যে 11টা পর্যন্ত আমরা শ্রোতা বন্ধু যারা আমাদেরকে গল্প লিখে পাঠান তাদের গল্প পড়ে শোনাবার, তারপর আমরা মূল গল্প চলে যাবো ঠিক রাত 12টার খবরের পর। সেটা ইচ্ছে ছিল, কিন্তু আজকে যাই হোক কোনোভাবে হয়ে গেছে। আরো একবার জানিয়ে দিচ্ছি, দারুণ লাগে যখন একটা গিফট বক্স আমরা পাই এবং গিফট বক্স খুলে দেখে সেখানে একটা না অনেকগুলো গিফট খুঁজে পাচ্ছি। সেরকম একটা গিফট নিয়ে এসেছে এয়ারটেল, আর এই গিফট বক্সের নাম হচ্ছে কম্বো 49। মাত্র 49 টাকা রিচার্জ করলে আপনি পাচ্ছেন 100 MB 3G ইন্টারনেট, 50 টাকা টক টাইম, 50 টাকা ভিডিও কল ও 50টি SMS। So what are you waiting for? Just recharge 49 taka to your Airtel prepaid and experience a combo offer. তো খুবই চমৎকার একটি খবর জেনে আমরা চলে যাবো কুয়াশার পরের পর্বে, কিন্তু তার আগে একটু ছোট করে জানিয়ে দিতে চাই যে কি হয়েছিল শুরু থেকে, আমরা কি দেখেছিলাম শুরু থেকেই। আমরা আজকের গল্প যেটা দেখেছি, মিঠু নামে একটি ছেলে, সে শিক্ষকতা করে, আর তার হঠাৎ করে একটি পেটে ব্যথা। প্রথমে পেটে না পিঠে সে বুঝতে পারছিল না, এবং তার একটি বোন আছে বাড়িতে, মা আছে, এবং তাকে একটি মেয়ে পছন্দ করে, সে একই জায়গায় সে মেয়েটি পড়াশোনা করছে, সে যেখানে পড়ায় সে শিক্ষা প্রতিষ্ঠানে, এবং মেয়েটি তাকে ভালোবাসে, বিয়ে করতে চায়। কিন্তু কথা সেটা না, এখানে কাহিনী হচ্ছে যে দেখতে পাচ্ছি মিঠুর পেটে ব্যথা এবং পিঠে ব্যথা, এটা নিয়ে একটা বিষয়, এবং সে ডাক্তার দেখাতে যাচ্ছে, এবং যে চেম্বারে সে ডাক্তার দেখাতে গেল তার বোনই, যে বোন ডাক্তারি পড়ে একটি প্রাইভেট মেডিকেল কলেজে, সেই বোনই তাকে পাঠিয়েছে একটি ডক্টরের নাম ঠিকানা দিয়ে, যে চেম্বারে গিয়ে, চেম্বারে যাবার আগে সে দেখতে পেল তার উল্টো দিকে বসে আছে এক ভবিষ্যৎ দ্রষ্টা, যে নাকি ভবিষ্যৎবাণী করতে পারে, টিয়ে পাখিনি, এবং সে তাকে উল্টো পাল্টা একটা কথা বলেছে, যেটা শুনে মিঠুর মোটেও ভালো লাগেনি। এবং আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দেখেছি যে সে যে পর্বের শেষ জায়গায় দেখেছি যে সে ডাক্তারের সঙ্গে কথা বলেছে, এবং ডাক্তার তাকে কি কি বলল সেটা আমরা শুনেছি, সেটা আমি আর এখন বলতে যাচ্ছি না, আমি একটু ছোট্ট করে জানিয়ে দিলাম। অনেক বন্ধু লিখে পাঠিয়েছেন, আপু মিস করে গেছি, একটু শুরু থেকে বলেন, সেই কারণেই বলা। আর ডাক্তার কিছু তাকে টেস্ট করতে দিয়েছে, এবং পার্টিকুলার একটি ক্লিনিকের নামও দিয়ে দিয়েছে যেখানে গিয়ে তাকে টেস্ট করাতে হবে। এরপরে কি হলো, এরপরে কি হলো সেটা শুনবো আমরা এখন, যে পর্বটা শুনবো সেই পর্ব থেকে। কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি, অনেকেই লিখেছেন, অনেক চমৎকার চমৎকার কথা লিখেছেন, অনেক কিছু আপনারা লিখে পাঠান, কি মনে হয় আমরা প্রমোদে শুনেছি তারপরেও এর পেছনে কি আছে, যেটাই আমরা শুনে থাকি কিনা, আপনার প্রেডিকশন কি, সেটা আমাকে লিখে পাঠাতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। শারমিন আছে কুয়াশে আপনার সঙ্গে, শুনছেন এবিসি রেডিও এফএম 90.2। মিঠু মুগ্ধ হয়ে বের হলো ক্যাবিন থেকে। জিয়া লোকটার বয়স নাকি প্রায় 65, অথচ দেখলে মনে হয় যেন 35 বছর, আজব অবস্থা তার, সেরকমের শারীরিক কাঠামো, মনে হয় পাঞ্জা লড়তে গেলে এই বুড়োর কাছে হেরে যাবে মিঠু। এমন সময় মিঠুর চোখে পড়ল সামনের চেয়ারে বসা এক ছেলের দিকে। তারই মতো বয়স, কিন্তু মুখটা বড় মুড়ি। মিঠু গিয়ে ওর পাশে বসে, দেখে খামটার উপর লেখা নাম আরিফ।
আমি কি জানতে পারি আপনার কি হয়েছে?
দুদিন আগে সামান্য এক অস্বস্তিকর ব্যথা নিয়ে আমি এখানে আসি, জিয়া সাহেবকে দেখাই।
তারপর
ডাক্তার কিছু টেস্ট দেয়, সেগুলো করাই।
তো
টেস্ট বলছে
কি বলছে টেস্ট?
আমার একটা কিডনি ফেলে দিতে হবে।
বলেন কি?
হ্যাঁ, কিন্তু কিন্তু বিষয় সেটা না, বিষয় হলো।
কি বিষয়?
আপনি দেখেছেন এই চেম্বারের সামনে একটা গণক থাকে?
হ্যাঁ।
সেই লোক আমাকে একই কথা বলেছে।
বলেন কি?
আমার মন বলছে আমার রোগের কারণ ওই গণকের অভিশাপ।
এ হতে পারে না আরিফ, আপনিও জানেন এটা সম্ভব নয়।
সম্ভব আলবত সম্ভব, সে যদি ব্ল্যাক ম্যাজিক করে।
ভাই আপনি একটু বেশি ভাবছেন, এই যুগে এইসব হয় না।
দেখেন ভাই, আমি একটা শক্ত সমর্থ মানুষ, কোনোভাবেই কিডনি ফেলার মতো এই অবস্থা আমার হতে পারে না। আপনি জানেন না তাই বলছেন, কনক যদি আপনাকে বলতো তাহলে ঠিকই বুঝতেন।
আমাকে? মানে ও? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি থাকেন, চিন্তা করবেন না, আসি।
মিঠু চেম্বার থেকে বের হয়ে বিহবল হয়ে যায়। এই গণক তো তাকে একই কথা বলেছে, এর রহস্য কি? কিছুতেই মনকে শান্ত করতে পারছে না মিঠু। এমন সময় চোখ পড়ল গণকটার দিকে। কি অদ্ভুত, কি করছি! গণকটা হলুদ দাঁত বের করে হাসছে। মিঠুর মাথা গরম হয়ে গেল, মনে হয় এক দৌড়ে গিয়ে। না থাক, ও নিজেই যদি ভুল ধারণার শিকার হয় তাহলে স্টুডেন্টদের কি পড়াবে। সে গণককে পাশ কাটিয়ে হেঁটে যেতে থাকে, আর পেছন থেকে গণকটার চাপা হিংস্র হাসি ওর কানে আসতে থাকে। কানে ভাসতে থাকে সেই কথাগুলো,
অঙ্গহানি অঙ্গহানি।
ডাক্তারখানা থেকে পৌঁছে মায়ের সাথে আলাপ করে মিঠু।
কিরে, ডাক্তার কি বলে?
কিছু না আম্মা, দু একটা টেস্ট দিয়েছে।
আচ্ছা, বড় কিছু না তো বাবা।
না আম্মা, নো টেনশন।
তুই বিটুর সাথে কথা বলবি?
আম্মা, ও মাত্র পড়া শুরু করেছে, ও কিছুই বুঝবে না, তুমি চিন্তা করো না তো। ভাবছি পরের বার ডাক্তারের কাছে গেলে বিজয়কে নিয়ে যাব।
বিজয় কি এখন ঢাকায় নাকি?
হ্যাঁ আম্মা, ঢাকাতেই থাকবে এখন থেকে। ইনফ্যাক্ট আমরা একসাথে জিম করি।
তাহলে তো খুবই ভালো। তা তোর টেস্ট কবে?
কালকে সন্ধ্যা 7টায়।
পুরো ব্যাপারটাই তার মন অস্থির, সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎই গণক আর সেই পেশেন্ট সবকিছু গুলিয়ে দিল। মিঠু এসব নিয়ে এতই ব্যস্ত ছিল যে লক্ষ্যই করল না সারাটা পথ তাকে কেউ অনুসরণ করছে, সেই চেম্বার থেকে শুরু করে বাসা পর্যন্ত। একটা হুহু বাতাস বইতে শুরু করল, মনে হচ্ছে চাপা কান্না। এর মাঝে অন্ধকার থেকে আলোর দিকে বেরিয়ে এলো মাথা ঢাকা বড় এক ছায়া। ছায়ার মালিকের দেহটা স্পষ্ট ফুটে উঠেছে আলখেল্লার নিচ থেকে। সেই অনুসরণকারী ধীরে ধীরে মুখ তুলে তাকায় মিঠু জানালাটার দিকে। মিঠুকে হালকা দেখা যাচ্ছে। মিঠু দেখল না নিজের শিকার দেখে কিরকম খুশি হয়ে গেল লোকটা। তারপর বিশ্রী এক হাসিতে কেঁপে উঠল অনুসরণকারীর দেহ। ঘুরে চলে যেতে থাকলো, আর ঠিক একই জায়গায় এসে দাঁড়ালো আরো দুইজন।
কোনোভাবেই একে চোখের আড়াল করা যাবে না।
জি প্রভু।
কখনোই না প্রভু, এ আমাদের মুক্তির উপায়।
চলে গেল অনুসরণকারী, পিছনে মিঠুকে পাহারা দিতে থাকে অনুসরণকারীর দুই দোসর। মিঠু আগে মুক্তারা ক্লিনিকে ফোন করে লোকেশন জেনে নিয়েছে, এখন শুধু যাবার পালা। আজকে ক্লাস নেই মিঠুর, তাই সকালে উঠেই তৈরি হয়ে নিল সে। সকাল সকালে টেস্ট করানো ভালো, তারপর একটা সিএনজি নিয়ে ছুটল। একে তো রাস্তায় যায় আর অন্যদিকে টেনশন, সব মিলে তথই বচ মিঠু দেখতে পেল না তার পেছনে এই গরমে হুট পরে পিছু নিয়েছে রহস্য ঘেরা দোসররা। তারা কিসের দোসর, কি চায়, কেনই বা মিঠু পিছু নিয়েছে? তাহলে কি গণকটার কথা অন্যভাবে সত্যি প্রমাণিত হবে, নাকি ওরা গণকেরই কিছু? কিন্তু মিঠু তা জানতেও পারল না, মিঠু তা দেখতেও পেল না, বরং হাতের ঘড়ি বারবার উল্টে মিঠুর সময় গুনতে লাগল।
আরে আপনি এখানে?
হ্যাঁ, স্যারের একজন বিশেষ পেশেন্ট আছে, তার রিপোর্ট নিতে আসলাম।
ভালো, তাহলে তো মনে হয় আমি বিশেষ কেউ নই।
আপনি আরো স্পেশাল, কারণ আপনার জন্য তো আমি নিজেই এসেছি।
বলছেন কি, সে তো আমাকে বলেননি।
কাজের জায়গায় অনেক কিছু তো বলা যায় না।
যেমন?
যেমন ধরুন আমার শিক্ষকদের বিশেষ পছন্দ।
বাহ, জানেন দেখি।
কেন জানবো না, আপনি আমার পেশেন্ট না।
এই কথাটা দ্বৈতত্ব বের হলে খুব একটা মাইন করবো না।
আরেকটা বিষয় কিন্তু আছে।
কি?
যেমন ধরেন আমি তাকেও পছন্দ করি যে আমাকে প্রথম দেখলেই পা থেকে মাথা পর্যন্ত চুল চেরা বিশ্লেষণ করে।
না মানে,
এতে অপ্রস্তুত হবার কিছু নেই, আমি চোখ দেখেই বলতে পারি দৃষ্টির ভাষাটা আসলে কেমন ছিল।
আর
আর বলার মতো জায়গা কিন্তু মুক্তারা ক্লিনিক নয়।
রাইট,
তা আপনার টেস্ট কখন?
এই যে ডাক এলো বলে।
তাহলে আমি আসি?
অবশ্যই, তবে কথা বলার জন্য সময় ঠিক করতে চাইলে আমার নাম্বারটা রাখতে পারেন।
ওকে, দিন তাহলে।
ক্লিনিকে এসে মারিয়ার মতো এক চমৎকার মেয়েকে দেখে মনটাই ভালো হয়ে গেল মিঠুর। বাহ, কি সুন্দর, কি সুন্দর মেয়েটা, কি চমৎকার ওর কথা বলার ধরন। এভাবে যদি রিপা কথা বলত, না তুলনা করা ঠিক হচ্ছে না, রিপার মাঝে একটা অন্যরকম ব্যাপার আছে। রিপা মেয়েটাও দেখতে বেশ সুন্দর, কিন্তু এত লেখাপড়া করে যে ওর চেহারাটা সেটা ফুটে ওঠে। আর মিঠুর ব্যাপারে আবেগটা ধরে রাখতে পারে না, এইটাই যা সমস্যা। কিন্তু মিঠু এটাও জানে রিপার এত আবেগ এত লেখাপড়া সবই ওর জন্য। পাশ করে সে একই ডিপার্টমেন্টের শিক্ষক হবে, আর কলিগ হয়ে গেলে তো আর বিয়ে বা অন্য সম্পর্কে যেতে বাধা নেই, এটাই মনে হয় রিপার ক্যালকুলেশন। আপন মনে মিঠু হেসে উঠল ক্লিনিকে দাঁড়িয়ে। কি আজব তাই না, কোথায় দাঁড়িয়ে মানুষ কি ভাবে। আর ওইদিকে দুইজন মিলে ভাবছে টেস্টের নামে মিঠু পাগল হয়ে গেল কি না কে জানে, তা না হলে একা একা হাসবে কেন। তারপর মিঠু ডাক পড়ে যায় টেস্টের জন্য, মিঠু হাসি মুখে রুমে ঢুকে আর বাইরে অপেক্ষা করতে থাকে সেই অনুসরণকারী দোসর।
মা, আমার কিডনিটা কি ফেলে দিতে হলো?
ডাক্তার তো বলল এটা রাখলে আরেকটাও নষ্ট হয়ে যাবে।
কি হলো বলো তো মা?
দেখ বাবা, সবই উপরওয়ালার ইচ্ছা, মানুষ তো কত ভাবেই বেঁচে থাকে। আর তোর একটা কিডনি না থাকলে কোনো সমস্যা নেই, আরেকটা দিয়ে চলতে পারবে। আমি জিজ্ঞাসা করেছি ওই মারিয়া নামের মেয়েটাকে।
মারিয়া মেয়েটা সুন্দর তাই না মা?
হ্যাঁ রে সুন্দর, তুই বললে তোর জন্য কথা বলতে পারি।
বলে দেখতে পারো, আগে বের হয়ে নি।
আচ্ছা, এখন তুই রেস্ট নে।
আরিফ নামে ছেলেটির কিডনি সত্যি ফেলে দিতে হয়েছে, বেচারা কিছুতে মানতে পারছে না কেন তার সাথে এমন হলো। সামান্য গ্যাসের ব্যথা নিয়ে আসা আর তাতেই এই। তারপরও মারিয়া নামে সে ভালো মেয়েটি সাহস দিয়েছে, তা না হলে কি যে হতো মারিয়াকে আরিফেরও ভীষণ পছন্দ হয়েছে। হতে পারে আরিফের একটা অঙ্গের অর্ধেকটা নেই, তা বলে কি সে দেখতে সুদর্শন নয়? ভীষণ হ্যান্ডসাম আরিফ, 6 ফুট লম্বা, সেরকম স্বাস্থ্য, শরীরে কোথাও মেয়েদের ছিটে ফোটা নেই। এমন ছেলেকে পছন্দ করবে সবাই। আরিফ যখন মারিয়ার স্বপ্নে বিভোর, তখনই ঘটল আরেক ঘটনা। চেম্বারের পিছনে একটি পরিত্যক্ত ঘরের মতো ঘরে রাখা অনেকগুলো ফ্রিজ, ছোট বড় মাঝারি। কেউ একজন এসে সে ঘরটায় ঢুকল, পেছনে পেছনে আরো তিনজন, এই সেই অনুসরণকারী। বাকি তিনজনকে ঠিক বোঝা যাচ্ছে না, তারা মাথা নিচু করে আছে। অনুসরণকারীরা ধীরে ধীরে একটা ফ্রিজের দিকে যায়, তারপর ফ্যাস ফ্যাসে গলায় জিজ্ঞেস করে,
এটা নতুন?
বাকিরা মাথা নাড়ে, তারপর ফ্রিজ থেকে বের করে সযত্নে রাখা একটি কিডনি, এখনো তাজা, দেখেই বোঝা যাচ্ছে একেবারে নতুন প্যাকেট করে রাখা। টেবিলের উপর রাখে কিডনিটাকে, তারপর মোড়কটা খুলে নেয়, তারপর দুই হাতে কিডনিটাকে মুখের কাছে নিয়ে বিশাল বড় একটা কামড় বসায়। কচ কচ করে কিডনিটা খাচ্ছে সেই মানুষ রূপী নরপশু। পাখিরা পাখিরা মুগ্ধ দৃষ্টিতে তা দেখছে। আরিফের সদ্য আলাদা করা কিডনিটা খেয়ে ফেলল সেই নরপশু মাত্র 10 মিনিটে। এবার নতুন শিকারের পালা।
কি ইয়াংম্যান, কি অবস্থা?
এ আমার বন্ধু বিজয়। আমার আসলে টেনশন হচ্ছিল, তো তাই ওকে নিয়ে আসলাম।
কিসের টেনশন? রোগীর জন্য টেনশন করবে ডাক্তাররা, আর কেউ না, রোগী থাকবে বিন্দাস।
স্যার ওর কি হয়েছে?
আজকালকার ছেলে কিডনি লিভারের যত্ন নাও না, তাই ওগুলো বিগড়ে যায়। আর আমাদের কথা চিন্তা করো, আমরা চাইলেও এই অর্গানগুলোকে ঠিক রাখতে পারি না।
কেন স্যার?
বয়স, বয়স ইয়াং ম্যান।
স্যার আপনাকে দেখলে কিন্তু মনে হয় না। আচ্ছা আপনার বয়স কত?
এজন্য অনেক কষ্ট করতে হয় ইয়াং ম্যান, ইউ হ্যাভ নো আইডিয়া।
জি স্যার, বাট কষ্ট কিন্তু আমরাও করি, জিম করি, খাবার মেনে চলি, তারপরও যদি এমন হয়।
দেখো তোমার কিডনিতে সমস্যা, আর কিছু না, কিডনি দুইটা, একটা ফেলে যদি দিতেও হয় নো ইস্যু। পৃথিবীতে বহু মানুষ আছে যারা একটা কিডনি নিয়ে বেঁচে আছে। ডোন্ট ওরি।
এই মিঠু, ওনাকে রিপোর্টটা দেখা, তারপর ভাবি সাথে কথা।
এই যে স্যার রিপোর্ট।
জিয়া রিপোর্টটা ধরে মনোযোগ দিয়ে দেখতে থাকে, দুই আঙুলে কলম ঘুরাচ্ছেন আর পড়ছেন। মুখটা একটু গম্ভীর হল তার। ওইদিকে রুমের পেছনে উঁকি দিয়ে আছে মারিয়া। প্রফেসর জিয়া মুখ তুলতে দেখলেন মারিয়াকে, তারপর মুহূর্তে কঠোর হয়ে গেল প্রফেসর জিয়ার চোয়াল। ভাষাহীন সেই শাসন দেখে মারিয়া সরে গেল। মিঠু আর বিজয় লক্ষ্যই করল না বিষয়টা। তারপর মারিয়া যেতেই কথা বলা শুরু করলেন ডাক্তার। সাধারণ এক অ্যাসিস্ট্যান্টের সামনে রোগীর ইস্যু নিয়ে কথাই বলতে চাচ্ছেন না জিয়া, কিন্তু রিপোর্টের ফলাফল তো বলতে হবে।
আচ্ছা মিঠু, যখন তোমার টেস্ট করালাম আমি ভেবেছিলাম এটা সাধারণ কোনো ব্যথা।
যখন মানে? তাহলে এখন কি?
কাম ডাউন ম্যান, বলছি।
হ্যাঁ আগে ডাক্তার সাহেব বলুক, তারপর না হয় তুই ভাবিস।
আচ্ছা
দেখো, তোমার একটা কিডনির অবস্থা খুবই খারাপ, বলতে পারো ড্যামেজ। এখন সমস্যা হলো এটা রেখে দিলে আর একটা সমস্যা হয়ে যেতে পারে।
কি বলছেন? কিন্তু
কিন্তু কি?
আমি তো কোনো অনিয়ম করি নাই স্যার।
মাঝে মাঝে রোগ আমন্ত্রণহীন অতিথি হিসাবে আসে, তার মানে এই নয় যে একে পালতে হবে। আর আমার সাজেশন, তুমি তাড়াতাড়ি এটা ফেলে দাও।
কত তাড়াতাড়ি স্যার?
এই আগামী দশ দিনের মাঝে।
স্যার, ইটস টু আর্লি।
ইটস আপ টু ইউ। অপারেশন আমি নিজেই করব, যেন তোমার কোনো কষ্টই না হয়। আর এখানেই হবে অপারেশন।
আমার মনে হয় স্যার যা বলছেন ঠিকই বলছেন। চল তারপরও বাসায় গিয়ে আলাপ করি।
আজকের মধ্যে যাই স্যার।
ইটস ওকে ইয়াং ম্যান, ডোন্ট বি টেন্স। আমি থাকতে তোমার কোনো সমস্যাই নেই।
ধন্যবাদ স্যার।
মিঠু আর বিজয় দুইজনেরই মন খারাপ। কি ভেবে আসলো আর কি হল, একদম রেগুলার চেক আপের মতন। আর এখন নাকি কেটেই ফেলতে হবে একটা অঙ্গ। দুজনে একেবারে চুপচাপ। তারপর এসে দাঁড়ালো চেম্বারের সামনে। চোখে পড়ে সেই গণকটার দিকে, হলুদ দাঁত বের করে হাসছে। দুজনেই ওর দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর বিজয় আর মিঠু একসাথেই বসল তার সামনে।
আপনি আসলে কি করেন?
ভাগ্য গণনা।
ভাগ্য কি শুধু অপারেশনের কথা বলে?
ঠিক তাই। আপনি কি করে বুঝলেন আমার রোগ আছে?
আমাদের কাছে কিছু যোগবিয়োগ আছে, সেই যোগবিয়োগে ধরা পড়ছে।
This track was downloaded from fusionbd.com.
আপনার সামনে সাময়িক অন্ধকার, তবে অন্ধকার কেটে যাবে, টেনশন নিয়েন না।
আর আমার?
আপনার আপনার অঙ্গহানি হবে স্যার। আপনি আমাকে সন্দেহ করছেন? মালিক মালিক সে প্রতিশোধ নেবে।
গণকের শেষের কথা শুনে প্রায় পড়ে যেতে লাগলো বিজয়। এই লোক তো ভয়ঙ্কর, বলে কি, তার মানে আসলে ব্ল্যাক ম্যাজিক টাইপ কিছু থাকতে পারে এই ঘটনায়। বিজয় আর মিঠু সেখানে আর দেরি করল না, হুড়মুড় করে বাসায় চলে আসলো। আর ওরা উঠে যেতেই গণকের দিকে কেউ একটা ঢিল ছুড়ে মারল। উফ, গণক এদিক ওদিক তাকায়, তারপর দেখে সেই দুই দোসর ওর দিকে তাকিয়ে মারার অঙ্গভঙ্গি করছে। সেটা দেখে গণকের হাসি উবে গেল এবং তারপর চুপসে গিয়ে বসে রইল নিজের আসনে।
আন্টি, ওর অপারেশনটা হয়ে যাক, ঝামেলা হলে সেটাকে বহন করার মানে নেই।
তোমরা যা মনে করো, কিন্তু হঠাৎ করে এত বড় একটা বিষয় কিছুতে মানতে পারছি না বাবা।
আন্টি, অসুখ বিসুখ তো আর বলে কয়ে আসে না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি ফেলে দেওয়াই ভালো, কি বলিস মিঠু?
হ্যাঁ দোস্ত, আমারও তাই মনে হয়। এখন মিড টার্ম ভ্যাকেশন চলছে, দিস ইজ দ্য বেস্ট টাইম।
এখন কথা না, খাও তো আগে।
ভাবছি আমিও একটা রেগুলার চেক আপ করাবো কিনা।
করে ফেলো বাবা, কঠিন কিছু হওয়া থেকে আগেই সাবধান হয়ে যাও ভালো।
এখানে কর, ডাক্তারটাকে আমার ভালো লেগেছে।
হয়েছে তোমাদের, এবার খাও।
ওদিকে সেই ঘরের দরজা আবার খুলে যায়। হিস হিস করে কথা বলছে দুই তিনজন মানুষ, আর সেই হিস হিসানি ফিসফিসানির মাঝে ঘরে দুম করে ঢুকে পড়ল সেই অনুসরণকারী। এসে ফ্রিজটা খুলল, তারপর বের করে আনল লাল পলিথিনে প্যাঁচানো একটা প্যাকেট, তারপর সেটাকে টেবিলে রাখল। আহ, আরো একটা তাজা কিডনি। তারপর কোনো কথা না বলে কপ কপ করে খেতে লাগলো রক্তে মাখামাখি সেই কিডনিটা। লোকটার দাঁতের ফাঁকে আটকে যেতে থাকে শিরা ধমনী, হাত দিয়ে টান দিয়ে বের করে আনে। উফ, কি বিভৎস! ঠোঁটের ফাঁক দিয়ে গলে পড়ছে একটু একটু রক্ত, কিন্তু কোনো দিকেই চোখ নেই সে নরখাদকের। আজীবনের ক্ষুধার্থের মতো 10 মিনিটে শেষ করে সে একটা কিডনি। তারপর খেয়ে আড়মোড়া ভাঙে লোকটা। আর এবার মিঠুর পালা।
বন্ধুরা, একটা বিভৎস কাহিনী শুনছি আজকে কুয়াশায়। আমরা শুরুতে তো বলেই দিয়েছি, প্রথম পর্ব শোনার পর আমি ছোট কাটা সামারি দিয়ে দিয়েছি, হাতে একদম সময় নেওয়ার পরের পর্বে চলে যাবো ছোট্ট একটা বিরতির পর। কিন্তু তার আগে বলছি, আমরা দেখলাম যে কিডনির একটা একটা ক্লিনিকে অপারেশন করা হচ্ছে, রোগীদের কিডনির অপারেশন করা হচ্ছে, এবং সেই কিডনি খাচ্ছে কেউ একজন মানুষ নাকি কোন অশরীরী আত্মা বা কিছু একটা, আমি জানি না এখন পর্যন্ত কি, আমরা কেউই জানি না। এবং আমরা দেখলাম যে মিঠু যে ডাক্তারকে দেখাতে গিয়েছে তার সামনে একজন গণক ছিলেন টিয়ে পাখি নিয়ে, যে ভবিষ্যৎবাণী করতে পারেন, তিনি মিঠুকে বলেছেন অঙ্গহানি হবে, অঙ্গহানি। এবং তারপরে মিঠু আবার গেছে যখন সে জানতে পারল তারও একটি কিডনি নষ্ট হয়েছে, এবং সেই ডাক্তারের কাছে সে অপারেশন করবে কি করবে না, খাবার টেবিলে বসে মার সঙ্গে কথা বলছে। এবং ঠিক তারপরে আমরা দেখলাম যে একটা তাজা কিডনি আবারও সেই রুমে ঢুকে ফ্রিজ থেকে বের করে আবারও খাওয়া হচ্ছে, বিভৎস বর্ণনা। তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে কি হলো সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। তার পরের পর্বে সরাসরি চলে যাবো, সেই পর্বে ফিরে এসে আবারও কথা বলবো, দেখি কি আছে। এবং যারা জানেন, অনেকে লিখে পাঠিয়েছেন কি মনে হচ্ছে কে হতে পারে, কে এই কিডনি খাদক বা কে এই বিভৎস ঘটনার সঙ্গে জড়িত, আমাকে লিখে পাঠাতে পারেন যেকোনো মোবাইল থেকে। ট্রিপল 2 সঙ্গেই আছি, সঙ্গেই থাকবেন।
হ্যাঁ মিঠু, শেষ পর্যন্ত তাহলে ভর্তি হচ্ছ?
জি স্যার। স্যার, আমিও আমার টেস্টটা করাতে চাই, আপনি যদি কিছু মনে না করেন।
কি বলো তুমি, এই যে তোমাকে প্রেসক্রাইব করে দিচ্ছি, এটার জন্য কোনো ফিস টিস দরকার হবে না।
স্যার আপনি বেশ মজার মানুষ।
তা তো বটেই। তা তোমার বোন তো ডাক্তার, সে কোথায়?
স্যার ও মাত্র ফার্স্ট ইয়ারে, আর ওর বান্ধবীর বিয়ে, তাই সে আসেনি।
নো প্রবলেম স্যার, মিঠুর শক্ত মানুষ, মা আছেন, আমি আছি, নো প্রবলেম।
ওকে বিজয়, তুমি আজকে টেস্ট করতে চলে যাও, আর আমি রাতেই অপারেশন সেরে ফেলব, ঠিক আছে?
ঠিক আছে।
মা এসেছেন?
চলে আসবেন।
তাহলে ভর্তির ব্যাপার স্যাপারগুলি সেরে ফেলো, মারিয়া তোমাকে হেল্প করবে।
ঠিক আছে স্যার।
মারিয়ার সহায়তায় ভর্তি হয়ে গেল মিঠু প্রফেসর জিয়ার ক্লিনিকে। মারিয়া মেয়েটা অসাধারণ, সে মিঠুর একেবারে পাশে পাশেই রইল মা না আসা পর্যন্ত। মা এসে মিঠুর পাশে মারিয়াকে ওভাবে দেখে একটু ধাক্কা খেলেন সত্যি, কিন্তু কিছু বললেন না। মনে মনে ঠিক করলেন রিপাকে খবর দিতে হবে, মার আবার রিপাকে খুবই পছন্দ। মা সব গোজগাজ করছে, আর ওদিকে মিঠুর হাত ধরে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটাচ্ছে মারিয়া। মিঠুর মনে হলো জীবনে এর থেকে বড় আনন্দের আর কিছু হতেই পারে না। মায়ের গোজগাজ শেষ, আর এখন শুধু অপেক্ষা মিঠুর অপারেশনে। ওদিকে মুক্তারা ক্লিনিকে বসে আছে বিজয়, ওর টেস্ট এখনই হবে। মিঠু যখন অপারেশনের জন্য যাচ্ছে, ঠিক তখনই হয়ে গেল বিজয়ের টেস্ট। বিজয় টেস্ট করা শেষে ফিরে আসতে থাকে জিয়ার ক্লিনিকের দিকে, তার মনে ভয় শঙ্কা আর বেশ কিছু চিন্তা। বিজয় দুয়ে দুয়ে চার মেলানোর চেষ্টা করছে।
কিরে, অপারেশন শেষ?
হ্যাঁ, ডাক্তার বলল ওনার নাকি কিসের দাওয়াত আছে, তাই একটু আর্লি করলেন। একই তো কথা।
একই কথা, কিন্তু ভেবেছিলাম আমি তোর সাথে থাকবো, দেখি তোর স্টিচ।
দোস্ত আসতে, আমার ভীষণ ব্যথা করছে।
ডাক্তার কোথায়?
বললাম না, দাওয়াত। কি লেভ না কি?
আর তোমার মারিয়া?
সেও গেছে, রাত হয়ে গেছে তো।
বাপরে, এই অবস্থাতেও প্রেম?
আম্মার সামনে বলিস না, ওনার মারিয়াকে পছন্দ হয়নি।
বাচ্চা, কপাল খারাপই আছে তোমার, বুঝে শুনে পাপ হলো।
কথা বলতে বলতে বিজয়ের চোখ গেল জানালার দিকে, রুমে এসি চলছে কিন্তু জানালার পর্দা সরানো। ক্লিনিকের পেছনে একটা গুদাম ঘরের মতো কি জানি, ওটা কি পরিত্যক্ত নাকি, কিন্তু আবার দুই একজন লোকও যে দেখা যাচ্ছে, ব্যাপারটা কি? ওদিকে গুদাম ঘরের সামনে এসে গেছে সেই দোসর দুটো, পাহারা দিচ্ছে, কারো কি আসার কথা? আজকে নতুন মাল চালান হয়েছে, ওটা রাখাও হয়ে গেছে, এখন প্রভু সময় মতো এসে আহার শেষ করলেই তারা বাঁচে।
তারপর তারা পাবে সেই পথের দিশা, যে পথ তাদের নিয়ে যাবে আজীবনের সুখ শান্তির দেশে। দুজন হেসে উঠল, আর আড়াল থেকে ওদের অঙ্গভঙ্গি লক্ষ্য করল বিজয়।
আপনি শিওর?
আমাদের কাজই এটা।
আচ্ছা, ধন্যবাদ।
বিজয় ওর রিপোর্ট হাতে নিয়ে মুশড়ে পড়ল ঠিক মিছুরির মতো। এটা কোনো কথা? এত বড় ঘটনা ঘটে গেল অথচ কেউ জানল না, ওদিকে মিঠুও জানল না কি হয়েছে মারিয়ার। অপারেশনের পর থেকে মারিয়া উধাও, একটা বারের জন্যেও আসেনি তার রুমে। মা যদিও খুব খুশি, কিন্তু মিঠু মেনে নিতে পারছে না ব্যাপারটা। এদিকে সন্ধ্যাও হয়ে গেল, কালকে রিলিজ, মারিয়া নেই। আচ্ছা, কাকে বললে মারিয়াকে পাবে সে? বেচারা মিঠু জানলোও না মারিয়ার কাজ শেষ। সে এখন গণকের সাথে বসে নতুন শিকার করছে। এদিকে রাত একটু গভীর হতেই ক্লিনিকের পেছনে এসে থামে একটি দামি প্রিমিয়ার গাড়ি। নেমে আসে সেই নরখাদক, গায়ে আলখেল্লা, হুডিতে মাথা ঢাকা, এবং তার পেছনে তিনজন অনুসারী, না আসলে চারজন। তারপর তারা একে একে সে গুদাম ঘরে ঢুকে যায়।
সবাই তো শেষ, কি
প্রভু
শেয়ার বলতে।
আড়াল থেকে বের হয়ে আসে হলুদ দেত গণক, তার মাথার হুড়িটা সরায় নরখাদক। দুই দোসর আর গণকের সামনে বের হয়ে আসে নরখাদকের আসল চেহারা, প্রফেসর জিয়া। এই নীল নকশা তারই, মানুষের তাজা কিডনি খাবার ব্যবসা তারই। জিয়া তার বিভৎস দাঁত বের করে একটা তৃপ্তির কামড় বসালো মিঠুর সতেজ কিডনিটা। আর ঠিক তখনই পুলিশ ফোর্স নিয়ে রুমে ঢুকলো বিজয়, মানে স্পেশাল ব্রাঞ্চ অফিসার বিজয় নন্দী।
হ্যাঁ স্যার, আমি আমার বন্ধুর কিডনি বাঁচাতে দেরি করে ফেলেছি, কিন্তু তোমাকে জেলে পাঠাতে দেরি করব না।
বলছিস কি, এটা তার ব্যবসা?
না, ব্যবসা না, এটা তার অভ্যাস। ঘটনাটা খুব সিম্পল, চেম্বারের বাইরে একটা গণক বসে আছে, যে ঠিক করে দেয় তাদের শিকার কে হবে, তারপর টোপ ফেলে ভাগ্য গণনার বাহানা দেয়, আমরা আবার সেটা মেনেও নেই।
তারপর ডাক্তার তাকে একই কথা বললে আমরা আরো নিশ্চিত হই, তাই তো?
হ্যাঁ তাই। জিয়া লোকটা অনেকদিন ধরেই শয়তানের উপাসনা করে, সেখান থেকেই সে জেনেছিল স্বাস্থ্যবানের কিডনি খেলে বয়স ধরে রাখা যায়।
মনে হয় সেটাই, তুই তো বলেছিলি তাকে দেখলে আর যাই হোক অন্তত বয়স তো মনে হয় না।
তারপর মারিয়াকে দিয়ে ছেলেদের বসে আনত।
কিন্তু শুধু ছেলে কেন?
এটা তো নরখাদকই ক্লিয়ার করবে, কিন্তু সে মেয়েদের কিডনিও রাখত, এগুলো খেত তার তিন অনুসারী।
মারিয়া,
দেখ এই ক্লিনিকের সব রেকর্ড আমি চেক করেছি, মারিয়া নামটাই শুধু ঠিক থাকে। তিন মাস পর পর চেহারা বদলে যায়, তাদের একটা কিডনি রেখে ছেড়ে দেওয়া হয়।
বাট বিজয় ভাইয়া, তোমার সন্দেহ হলো কিসে?
শোন, পুলিশের চাকরি, দেখলাম মুক্তারা থেকে আমার রিপোর্ট এসেছে কিডনি ফেল, তখনই সন্দেহ হলো। কারণ গত মাসেই টেস্ট করালাম অফিসে, সেখানে আমি শতভাগ ফিট। এরপর গেলাম আরেকটা ডায়াগনস্টিক সেন্টারে, গিয়ে দেখলাম ঘটনা দুরকম, কিডনি ঠিকঠাক, বলদ জিয়ারও খাবে।
তার মানে জিয়ার লোক সেখানেও আছে?
হ্যাঁ, স্পেশাল কেসে সেম রিপোর্ট।
বাট দাদা তুই আমার সাথে একটু কনসাল্ট করলেই পারতি, কিছুই বলিস না, একটা অপারেশন করে ফেললি।
যা হবার হয়ে গেছে, ডাক্তারের সাথে কথা হয়েছে, মিঠুর কোনো সমস্যা হবে না, তবে হ্যাঁ যত্ন নিতে হবে।
আর যত্ন নেওয়ার জন্য রিপা থাকবে, আর ওই মেয়েটাকে আমার আগে থেকেই পছন্দ হয় না।
আম্মা প্লিজ। আচ্ছা মারিয়া এখন কোথায়?
কি জানি কিভাবে যেন মেয়েটা পালিয়ে গেল, তবে ও পালালেও ক্ষতি নেই, পালের গোদাটা ধরেছি সেটাই বড়।
মিঠু আর মায়ের বিরোধিতা করে না, রিপার মতো উজ্জ্বল একটা মেয়ে তার মতো অসম্পূর্ণ মানুষের সাথে জীবন কাটাতে চায়, এটাই তার বড় প্রাপ্তি। এদিকে হাসপাতালের রুমে রিপা, বিটু, মিঠু, মা আর বিজয় মিলে ঘটনা সামনে ওঠার চেষ্টা করছে, আর ওদিকে আরেকটা ক্লিনিক সাজানোর ব্যবস্থা চলছে। ক্লিনিকের নাম কিডনি সলিউশন, আর ডাক্তারের নাম মারিয়া আক্তার, নতুন কিডনি খাদক। আর এভাবেই শুরু হয় নতুন করে শয়তানের উপাসনা। বন্ধুরা আমরা এতক্ষণ শুনছিলাম আজকের কুয়াশার কাহিনী, যেটা এইমাত্র শেষ হয়ে গেল। আর আমার আসলে এক্সপ্লেনেশন দেওয়ার কিছুই নেই গল্প শেষে, কারণ খুব চমৎকার করে বর্ণনা দেওয়া আছে গল্পের শেষে একেবারে, যে আসলে কি হয়েছিল, কেন কিডনি খেত বা কি কারণে। আসলে পয়সার জন্য কোনো কিছুই না, যেটা সবাই ধারণা করছে যে কিডনি হয়তো বিক্রি করা হয় বা ওই জাতীয় কিছু হবে, একেবারে একটা অন্যরকম একটা অদ্ভুত ঘটনা যে কিডনি খেত এবং অল্প বয়সী মানে সুস্থ, খুব বেশি সুস্থ কারো কিডনি খেলে অনেক দীর্ঘায়ু হওয়া যাবে। এবং বিভৎস বর্ণনা কয়েকটা জায়গায় আমার পড়তে গিয়ে ভীষণ আমার খারাপ লাগছিল যখন আমি বর্ণনাটা দেই তখন। ইতিমধ্যে অনেক বন্ধু জানিয়েছেন, অনেক অনেককে বলেছিলাম প্রেডিকশন করতে কি আছে, অনেকে খুব সঠিক দিতে পেরেছেন বেশ কয়েকজনই, আবার অনেকে একটু অন্য কথা লিখেছেন। আসলে কিছু বোঝা যাচ্ছিল না যে কি হবে না হবে। আর এখন যদি আরো লিখতে পারেন আমাকে, লেখা বন্ধ করতে বলছি না, আমি আরো আছি বেশ কিছুক্ষণ, মানে লিখতে পারেন, যেটা যে কোনো প্রশ্ন থাকলে লিখতে পারেন, বা কাহিনী শুনে কি মনে হয়েছে বা এই মুহূর্তে কেমন আছেন, কেমন লাগছে, সে সবে লিখে পাঠাতে পারেন। অনেকে লিখেছেন, আমি একটু পরে পড়ছি, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকে এই কাহিনী স্রষ্টা অর্থাৎ লিখেছেন যে বা স্ক্রিপ্ট তৈরি করেছেন রুম্পা সৈয়দ ফারজানা জামান, রুম্পা জামান নামে যাকে আমরা চিনি বা সবসময় তার রুম্পা জামানই বলা হয়। এবং নাট্যাংশ পরিচালনা করেছেন সাকি ফারজানা, অভিনয় করেছেন খালেদ, রনি, সাকি, কুমকুম, নাদিরা, জাহিদ, রুম্পা, সেতু, সিফাত এবং মঞ্জু পুরা, এবং সাউন্ড এডিটর ছিলেন খালিদ। সবাইকে, পুরো কুয়াশা টিমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর অনেকেই লিখেছেন, আর আরেকবার আরো অনেকে জানতে চেয়েছেন যে আপু গল্প কোথায় পাঠাবো, তো আমি আগেও আরেকবার শেষে একবার জানিয়ে দেবো, এখন আরেকবার জানিয়ে দিচ্ছি গল্প পাঠাবার ঠিকানা। তিন ভাবে গল্প পাঠাতে পারেন, সেটা প্রথমে হচ্ছে যে আপনি ইমেল অ্যাড্রেস আছে আমাদের, সেখানে আপনি গল্প পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটা জানিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেস হচ্ছে কুয়াশা FM8920@gmail.com। আর বাই পোস্ট পাঠাতে পারেন বা নিজে এসে পৌঁছে দিয়ে যেতে পারেন বা কাউকে দিয়ে পাঠাতেও পারেন। আমি এবিসির ঠিকানা জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবিসি রেডিও, ঢাকা ট্রেড সেন্টার, 99 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা, সেকেন্ড ফ্লোর কারওয়ান বাজার, ঢাকা, এই ঠিকানায় পাঠাতে হবে। আর আমি এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে যে লিখেছেন তার থেকে শুরু করছি, অর্থাৎ এখন থেকে পেছনের দিকে যাব, কে কে লিখে পাঠিয়েছেন প্রতিবারের মতোই। কুয়াশা তান্নু খান লিখেছে, শারমিন আমার কিডনি ব্যথা করছে শুনে। আর ফাতেমা লিখেছে অসম স্টোরি। তানবীর লাকসাম থেকে লিখেছে, আমি আমার ভাই রাফসান লাইট অফ করে কুয়াশা শুনছি, আজ খুব ভয় পেলাম আপু কিন্তু নাম পাঠাইনি। আমি লিখেছে কক্সবাজার থেকে, হাই শারমিন আপু, আজকের কুয়াশা অনেক ভয়ঙ্কর, থ্যাংকস ফর টুডেজ প্রোগ্রাম, লিখেছে মোহাম্মদ এইচ রশিদ। জয় বসু লিখেছে বরিশাল থেকে, আমার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কা ও তোমাকে শুনছে, ওকে হাই বলে দো। হাই প্রিয়াঙ্কা, আপু স্টোরিটা খুব সুন্দর, থ্যাংকস এবিসি রেডিও। প্রান্ত লিখেছে, এটা কুয়াশা ইজ ওয়ান অফ মাই ফেভারিট শো, থ্যাংক ইউ ভেরি মাচ শারমিন আপু ফর গিভিং আস সাচ আ অসম শো, ইউ আর মোস্ট ওয়েলকাম, কিন্তু নাম পাঠাননি কেন। সায়াম লিখেছে গল্পটি খুবই ইন্টারেস্টিং। তাস্তুবা লিখেছে, আপনি তোমাকে বলছি আমি সেকেন্ড হয়েছি সায়েন্স ফেয়ারে, কংগ্রেচুলেশনস। তারিক লিখেছে, আপু গাদ্রবঙ্গার এপিসোডটা কত তারিখে হয়েছিল প্লিজ 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 একটু বলো না, এটা তো আমার মনে নেই। এটা একেবারেই আমার মনে কুয়াশা শুরুর দিকে ছিল এই এপিসোডটি। এটা বোধ হয় নামটা যেন কি ছিল, কি একটা ডাক বাংলো বা কিছু, না আমার ঠিক মনে পড়ছে না। আমি দেখে তোমাকে আমি পরে আগামী সপ্তাহে জানাতে পারবো, বা অন্য কোনো আয়োজনে যদি আমাকে আরেকবার মনে করিয়ে দাও তাহলে বলতে তোমার ফেসবুকে দিয়ে দিতে পারি, সেখান থেকে তুমি দেখে নিও, আমার ফ্যান পেজে গেলে তুমি দেখতে পাবে। প্রিন্স লিখেছে চিটাগং থেকে, আপু ভালো আছেন, এত ভয় দেখান কেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার এসএসসি এক্সাম চলছে। আচ্ছা দোয়া করছি। আর একজন লিখেছে মারিয়া নয় লিখেছে নরকটা, আমি আপনার লেখাটা একদমই পড়াচ্ছি, শুধু ডক্টর মারিয়াটা পড়তে পারছি আমি, আর বাকিটা বুঝতেই পারছি না কি লিখেছেন। খুব ইন্টারেস্টিং লাগছে লিখেছে, কাহিনীটি খুব ইন্টারেস্টিং লাগছে তাসনিম। আমি শুরুতে আমি এস এম এস পড়ার আগে শুরুতেই বলেছি যে আমি এই মুহূর্তে যা লিখে সেখান থেকে আমি পেছনের দিকে যাচ্ছি, সুতরাং কনফিউজ হবেন না কেউ। তুহিন চাকমা লিখেছে চিটাগং থেকে, শামিন আপু গল্পটা সত্যি অসম। তালুকদার রবিন লিখেছে যাত্রাবাড়ি থেকে, আমার মনে হয় এইসব পাচারকারীর কাজ। না পাচারকারীর কাজ না, সেটা তো নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যে। আর তানভীর রুবে লিখেছে চিটাগং থেকে, শারমিন আপু জিয়া অ্যান্ড মারিয়া আসলে কোনো মানুষ না, রাক্ষস। অবশ্যই রাক্ষস, কারণ নরম মাংস খাচ্ছে। একজন ক্যানিবলসের কথা লিখে পাঠিয়েছেন যে ক্যানিবলসের কাজ, তো অবশ্যই নরম মাংস যারা খায় তাদের তো ক্যানিবলসই বলা উচিত। সীমা লিখেছে ফতুল্লা থেকে, আপু আই থিঙ্ক মিঠুর ডক্টরই সবকিছুর মূলে, গণক ব্যাটাও সব জানে বলেই গণনা করে। একদম সঠিক। আর আতিক লিখেছে ফটিকছড়ি থেকে, মেইন কালপ্রিট হচ্ছে ডক্টর জিয়া অ্যান্ড মারিয়া, নর খাদক হল ডক্টর জিয়া অ্যান্ড তার সহকারী হচ্ছে জ্যোতিষী। মোটামুটি সঠিক বলে ধরে নিচ্ছি আপনারটা, আমি পুরোপুরি হয়তো ঠিক মতন মারিয়াও নরক্ষত, হ্যাঁ ঠিকই আছে, আপনি ঠিকই লিখেছেন, মানুষ নামে নরপশু এটা কি লিখেছে, আচ্ছা নাম পাঠেনি। আবিদ লিখেছে চকবাজার থেকে, আমার মনে হলো আচ্ছা আপনি লিখেছেন মোটে হলো কিডনি খাদক হচ্ছে ডক্টর জিয়া। মাহাদি লিখেছে ডক্টরই কিডনি খাদক, আর মারিয়া ও গণক ডক্টরের সাহায্যকারী। সুলতান মাহমুদ লিখেছে হ্যালো কুয়াশাও, যদিও ভূত এফ এম এর মতো স্পেশাল কিন্তু কি করলে খুব ভালো হতো, কিছু সেগমেন্টের ব্যবস্থা করলে খুব ভালো, সেটা আপনি স্পেসিফিক্যালি লিখে নেন সেগমেন্টের কি ব্যবস্থা করলে ভালো হতো, আমি কিছুই বুঝতে পারলাম না, আপনি আরেকবার পরিষ্কার করে লিখে পাঠাতে পারেন আমাকে। আপু তোমার কথা আমার এক বোনের মতো, ভেরি সুইট। এ আর রিবন কুষ্টিয়া থেকে। রাকিব লিখেছে কিডনি খায় মারিয়া। মনামি লিখেছে মারিয়া কি নরখাদক। সাকিল লিখেছে যাত্রাবাড়ি থেকে বলি দেয়া হয় কিডনি ধন সম্পদের জন্য, বাবা অনেক বেশি দূর ভেবে ফেলেছেন, যা কোন একটা কারণে কিডনিটা খাওয়া হতো এবং সেটা একেবারে একদম বাজে কিছু চিন্তা করে মানুষের কাছাকাছি গেছেন, কিন্তু আপনি তো অন্যদিকে এই পাশে ডান দিকে না গিয়ে বাদিকে চলে গেছেন। সাদিয়া লিখেছে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে, বিশ্ববিদ্যালয় থেকে, ডক্টর জিয়া হচ্ছে ভিলেন অ্যান্ড মারিয়াও। আর আকাশ লিখেছে ডক্টর হয়তো সেই নরপশু আর মারিয়া তার, মোটামুটি সবাই প্রথম থেকেই ছিল, আমি তো একটু পিছন দিকে যাচ্ছি পরে, মারিয়া এবং ডক্টর জিয়ার দিকে। জিশান মিরপুর থেকে আছে, আপু ডক্টর আজকের মেইন ক্রিমিনাল। সাগর লিখেছে কক্সবাজার থেকে, আই থিঙ্ক গণকটাই কিডনি খাচ্ছে। নিপা লিখেছে আপু ডক্টরটাই কিডনি খায়। অপর্ণা লিখেছে প্রফেসর জিয়াই নরখাদক। সুহান শারমিন লিখেছে শারমিন আপু আজকে স্টোরিটা অনেক অনেক ভয় লাগছে, আমার অনেক ভালো লেগেছে, তোমার এখন কেমন লাগছে বলবা, মোমিনবাগ থেকে লিখে পাঠিয়েছে। আমার আজকের গল্পটা খুবই কেমন যেন লেগেছে, মানে আমার ভীষণ কেমন লাগছিল যখন পড়ছিলাম, তখনও শুনতেও ভালো লাগছিল না, বিশেষ করে কিডনি খাওয়ার জায়গাটা। আর লিখেছে আমি ইরিয়ান চৌধুরী চিটাগং আগ্রাবাদ থেকে, আপু আমি এটা শুনতে পারবো না, আমার কাছে অনেক অনেক খারাপ লাগছে, আমি এখন আপুর সাথে শুয়ে আছি, অল দ্য বেস্ট। আচ্ছা সিদ্দিক লিখেছে লোহাগড়া থেকে, আমার মনে হয় ডাক্তারই সব নরপিচাস, ডাক্তারটি নরপিচাস। শরীফ লিখেছে আমার মনে হয় মারিয়াই কিডনিগুলো খায় আর ডক্টরই কাজে তাকে হেল্প করে। শামিল আপু, আমি অভি নারায়ণগঞ্জ থেকে সঞ্জনা মিঠুর কিডনি আত্মা খাচ্ছে। আর মোহিন লিখেছে লালবাগ থেকে, কিডনিগুলো খাওয়ার রহস্য জ্যোতিষী ও ডক্টর জানেন। ডক্টরটা দোষী, জুয়েল লিখেছে উত্তরা থেকে। আমি জাহাঙ্গীর হাতিয়া নোয়াখালী থেকে, আই লাভ কুয়াশা, আই লাভ এবিসি রেডিও এফ এম 89.2। ধন্যবাদ আপনাকে। আমি শহীদ অনেকদিন যাবত শুনি কিন্তু এই প্রথম মেসেজ পাঠালাম, আশা করি পড়বেন এবং তা খুব ভয় পাচ্ছে এটাও লিখেছে। আবার মিঠু লিখেছে নারায়ণগঞ্জ থেকে, কিডনি খাদক মেবি ডক্টর, আই এম মিঠু, সো ভয় লাগছে। আচ্ছা বিদ্যুৎ দেখেছে গাজীপুর থেকে, আপু আমার মনে হচ্ছে ওই ডক্টর অ্যান্ড কিডনি খাদক ওরা এক টিম, তা না হলে চেক আপের জন্য একটা নির্দিষ্ট জায়গা কথা উল্লেখ করবে কেন? হ্যাঁ অবশ্যই। সোহান লিখেছে, শ্রামীন আপু আজকে স্টোরিটা অনেক পড়লাম একবার, আরো একবার এসছে, যাই হোক। এটা কি লিখে, শ্রীপুর থেকে মতিও লিখেছে কিডনি খাদক ডক্টর জিয়া, একদম রাইট। জেসমিন লিখেছে, হাই শর্মিন আপু কেমন আছো? আমি ভালো আছি আপু। আমার মনে হয় ডক্টরটা সব জানে, এই কাজটা সেই করছে। এইচ এম সাহাব লিখেছে, হ্যালো সিস্টার, হাওয়া ইউ, সামনে আমার HSC এক্সাম, সবাই মিলে আমার জন্য দোয়া করবেন, ওকে। আমার মনে হয় ডক্টর আর অ্যান মারিয়ার সাথে আর কার দোসর আবার কে, মানে ডক্টর অ্যান মারিয়াই কিডনি খাদক। বুলবুল লিখেছে চিটাগাং থেকে, আচ্ছা ম্যাম গল্পটা, গল্পে যা বলেছেন তাতে কি সত্যি, কি সত্যি কি ব্যথার জন্য এমন কিছু হয়? শাহরিয়ার খান কিশোরগঞ্জ, কেন আপনার কি ব্যথা হচ্ছে নাকি? যদি হয় তাহলে ডাক্তার দেখাতে পারেন, নেফ্রোলজিস্ট। তো ঠিক আছে, একটা ছোট্ট বিরতি নেব, তারপর আবারও ফিরে আসছি। আমাকে লিখে পাঠাবার ঠিকানা যেকোনো মোবাইল থেকে 2221। কুয়াশা চলছে এবিসি রেডিও এফএম 89.2 তে, সঙ্গে আছি আমি শারমিন। আরো একবার স্বাগত জানাচ্ছি কুয়াশা, আমি শারমিন আর শুনছি এবিসি রেডিও এফএম 89.2। সঙ্গে আছে অনেক বন্ধু যারা লিখে পাঠিয়েছে 2221। আরো সবাই যারা লিখতে চান তাদেরকে আরো একবার জানিয়ে দিচ্ছি, আমাকে লিখবার ঠিকানা হচ্ছে যেকোনো মোবাইল থেকে 2221। আর বিল্লা লিখেছে গাজীপুর থেকে, আমি প্রথম SMS পাঠালাম, পড়ো কিন্তু। আর আপু আমরা তিন ভাই বোন একসাথে শুনছি, খুব ভয় লাগছে, রাজু মোমেন রনি আর মিরেশ্বরা চিটাগাং থেকে লিখেছে। রকি লিখেছে সাভার থেকে, এটা এত ভয়ের মধ্যে হাসি আসছে, আপু আমার কিডনিতে হার্ট অ্যাটাক হয়ে গেল। আচ্ছা তুমি মুক্তারা ক্লিনিকে চলে যাও তাহলে। নাহিদা লিখেছে চিটাগাং থেকে, আপু আমার বার্থডে অ্যান্ড আই লাভ কুয়াশা, আমার হ্যাপি বার্থডে নাহিদা। রকিটা তো পড়লাম, আর এক দুবার পাঠিয়েছে রকি। রানা লিখেছে, শামিন আপু আই লাভ ইউ, থ্যাংক ইউ রানা। সুজন লিখেছে গাজীপুর থেকে, খুব ভালো লাগলো শামিন আপু, আর আজকের কুয়াশা অনেক ভালো লেগেছে। নামটা আমি ঠিক পড়তে পারলাম না কি লিখেছো। জাহিদ লিখেছে টাঙ্গাইল থেকে, হাই আপু হাউ আর ইউ, আই থিঙ্ক এইরকম ডক্টর সত্যি আছে, আই হেট দেম। আর মোহাম্মদ রুমান লিখেছে চিটাগাং থেকে, আই লাভ কুয়াশা, থ্যাংক ইউ রুমান। রিজভি লিখেছে চিটাগাং থেকে, শামিন আপু ভয় পাইনি তবে আমার কাহিনীটা ভালো লেগেছে, তুমি কেমন আছো আপু? নিশ্চয়ই খারাপ লাগছে তাই না? আই লাভ ইউ আপু, লাভ ইউ টু রিজভি। আসলেই খারাপ লাগছে, গল্পটা কেমন যেন বেশি বিভৎস ছিল মনে হয়েছে আজকে। আর হায়াত লিখেছে কক্সেস বাজার থেকে, আপু গল্পটা কি তুমি পড়ে শোনাও? যদিও যদি হয় তবে বলি তোমার ভয়েসটা খুব নাইস, ধন্যবাদ। হ্যাঁ গল্পটা আমি পড়ে শোনাই। মোহাম্মদ নাজিম লিখেছে চিটাগাং থেকে, আজকের আচ্ছা আজকের গল্পের কথা লিখেছে, আমি একজন ট্রাক ড্রাইভার, আমার ভীষণ ভয় লাগছে, ভয়ে গাড়ি চালাতে পারছি না, ভয় কেটে যাবে একটু পরেই, ভয়ের কিছু নেই, ভয়টা হচ্ছে একটা অনুভূতি যেটা খুব অল্প সময় থাকে, দীর্ঘ সময় থাকে না। মোবারক লিখেছে আজকের ঘটনাটা আমার শুনে আমার বুক কাঁপছে। আর মোহাম্মদ ইমরান চিটাগাং থেকে, চাপু কেমন আছেন? গল্পটা অনেক ভালো হয়েছে। আচ্ছা একটু উপরে দিকে চলে যাই, পলাশ দেব লিখেছে, রিয়েলি এরকম কোন প্রবাদ আছে যে কিডনি খেলে দীর্ঘায়ু হয়? না এরকম কিছু নাই, কিন্তু যারা জাদু টোনা করে বা ঝাড়ফুঁক করে অনেক ধরনের মানুষজন আছে যারা এরকম ভুল জিনিস বা খুব বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্তিতে নিয়ে আসে, অনেক উল্টোপাল্টা কথা বলে, এরকম কথা কিন্তু আমরা অনেক শুনি যে এটা করলে ওটা হবে, এটা খেলে এটা হয়, ওটা না খেলে ওটা করে না, অনেক আমরা এরকম শুনি না, অনেকে অনেকে ভণ্ড কোন পীরের কাছে গেছে বা এই ধরনের কোন মানুষের কাছে গেছে যারা নাকি অনেক ধরনের অনেক কিছু এরকম এরকম করতে গিয়ে এমন হয়েছে অনেক মানুষ মারাও গেছে। আমরা অনেক সময় পত্র পত্রিকাতে কিন্তু দেখতে পাই এরকম যে মানুষ এরকম ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু ছোটবেলা থেকে ভুল ধারণা ভ্রান্ত ধারণা নিয়ে বড় হয় এবং মনে করে যার মানুষ যখন ভাবতে পারে যে পানি পড়া খেলে যে কোনো ব্যথা গায়েব হয়ে যেতে পারে, তাহলে কিডনি খেলে দীর্ঘায়ু হবে, সেরকম বিশ্বাস তো তাদের মধ্যেও বাসা বাঁধতে পারে যাদের ধারণা যে পানি পড়া খেলে আমার পেটে ব্যথা ভালো হয়ে যাবে। কি করে একটা মানুষের ধারণা হতে পারে যে পানি পড়া খেলে পেট ব্যথা ভালো হতে পারে? তাহলে এত, আর এখানে ডাক্তারই এই কাজটা করছে, তার মানে সেও কিন্তু অন্ধবিশ্বাসে বিশ্বাসী। আপু, ঘটনা গণকের হাসিটা খুব ভয়ঙ্কর, এটা কি গণকে লিখে পাঠালো কিনা বুঝতে পারছি না। আর বৃষ্টি লিখেছে কিডনি খাবো, ছি। চিটাগং থেকে ইফতি লিখেছে শামিন আপু ঝাক্কাস হয়েছে, অনেক ধন্যবাদ ইফতি। সৈকত লিখেছে ডক্টর জিয়া কি মানুষ? অমানুষ, মানুষ তো না এবং নরখাদক সে। যে কিডনি খেতে পারে সেটা পুরো আস্ত মানুষও খেতে পারে। আপু SMS টা আমি আরো আগে লিখেছি কিন্তু নাম লিখি নাই, আমি আসাদ। শামিন আপু ওই ডক্টরটাই কিডনি খায় ইয়াং থাকার জন্য, আর গণকটা ডক্টরেরই লোক। এটা কি লিখেছে রাজীব শেখ লিখেছে, আমার ওয়াইফ রূপাকে নিয়ে শুনছি, চমৎকার প্রোগ্রাম কুয়াশা, শুভেচ্ছা কুয়াশার সবাইকে, অনেক ধন্যবাদ। অনেক ভালো গল্প লিখেছে মোহাম্মদ সোহেল ঢাকা থেকে লিখেছে, আপু গল্প কত পেজ লিখব? ও আচ্ছা, গল্প কত পেজ যদি 0.16 ফন্টে লিখো তাহলে আমার মনে হয় 40 পাতা 45 পাতা, তার 35-40 পাতার উপরে মিনিমাম লিখতে হবে, ঠিক আছে? ফন্টে হবে 0.16। আর কিন্তু লিখে পাঠাবে ঠিকানাটা তো আবার বলে দেবো যাবার আগে, এবং বড় গল্প না হলে কিন্তু আর এইভাবে সম্প্রচার করা সম্ভব না, সেই ক্ষেত্রে হয়তো ছোট করে সেতু বা আমি যেরকম পড়ে শোনাই বা পড়ে দিই সেরকম ভাবে পড়া হবে। শারমিন পাগল শিলা লিখেছে, বার্থডে থেকে আপু স্টোরিটা শোনার পর অনেক ভয় লাগছে, ও আল্লাহ বাঁচাও আমাকে। সোহেল লিখেছে, রামপুরে থেকে মনে হয় কাল্পনিক গল্প বাট অনেক অনেক ভালো লেগেছে। কুমিল্লা থেকে জাকারিয়া লিখেছে, হাই শামিন আপু কেমন আছো, আমি তোমাদের নতুন ফ্রেন্ড। আচ্ছা, এখানে অভিনয় করেছে, আমি কি নামগুলো আরেকবার বলে দেব, এখানে যিনি লিখেছেন অর্থাৎ আজকের গল্পের রুম্পা ফারজানা, সেও কিন্তু অভিনয় করেছে আজকের গল্পে। তার নামটা বোধহয়, হ্যাঁ আমি পড়েছিলাম তখন, তারপর আরেকবার বলে দিলাম এই কথা, স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল তার আজকে এই আয়োজনে। আর গালিব লিখেছে, গুড স্টোরি, থ্রিলিং অ্যান্ড স্পাইসি, বাট একটু লং হলে ভালো হতো, বেশি শর্ট হয়ে গেছে স্টোরিটা। আসলে বেশি গল্পের লেন্থ তো ঠিক এক একবার এক একজন এক এক রকম দিয়ে যায়, এটা তো সঠিক করে অত মিনিট অত ঘন্টা, এটা তো আর এমন কাউকে না, এমন মানে আয়োজন না যে আমি কোন একটা গেস্ট নিয়ে আসলাম তাকে বলে দিব যে ভাই আপনি ঠিক এত ঘন্টা কথা বলবেন, এত ঘন্টা ধরে আমরা, এটা ঠিক তা না কিন্তু। এটা গল্পটা যতটুকু থাকে, লেন্থ যতটুকু থাকে ততটুকু সেরকম ভাবেই সম্প্রচার করি, সেভাবে করতে গেলে হবে কি জিনিসটা খুব ফেক হয়ে যাবে, যেটা আমি কুয়াশার আয়োজন অন্তত করতে চাই না। প্রেমরও কিন্তু তিন ঘন্টায় টানা চালিয়ে যায়, কিন্তু কুয়াশার গল্প যেখানে শেষ হয় তার আগে আমাদের যে সেগমেন্ট থাকে যে আমরা হয়তো কোনো বিখ্যাত লেখকের কোনো গল্প কখনো পড়ে শোনাই, সেটা ভয়ের হতে পারে, রহস্যের হতে পারে, তারপরে আপনারা অর্থাৎ শ্রোতারা আমাদেরকে যে গল্প লিখে পাঠান সেগুলো আমরা পড়ে শোনাই, তারপরে আমরা মূল গল্পে চলে যাই। হয়তো শ্রোতারা যদি বেশি গল্প পাঠায় কখনো কখনো আমরা সেগুলো বেশি করে পড়ে শোনাবো, সেটাও হতে পারে, হয়তো এমনও হতে পারে গল্প শেষ হয়ে গেলে তারপরে আমরা আবার চলে যাব শ্রোতার বা শ্রোতার গল্প পড়ে শোনাবার জন্য, সেটাও হতে পারে। গল্প নিয়ে এখন কতটা বড় হবে ছোট হবে সেটা নির্দিষ্ট করে কিছু বলা যায় না, কারণ এখানে অভিনয়ের অংশ থাকে, ন্যারেশন থাকে, অনেক কিছু থাকে, তো এক একজন এক রকম গল্প পারে, সেটা একেবারে পার্টিকুলারলি আমি বলতে পারবো না যে ঠিক এত ঘন্টা চলবে বা অমুক তমুক সেরকম হবে। যেটা বলছিলাম যে এটা কোনো ওরকম না যে আমরা গেস্ট নিয়ে আসি, সেই গেস্টকে আমরা ধরে রাখবো যে ভাই আপনি তিন ঘন্টা থাকে, তিন ঘন্টায় আপনাকে কথা বলতে হবে, কুয়াশা সেরকম আয়োজন না। আপু গল্পটা খুব ভয়ানক ও দারুণ ছিল, গীতাঞ্জলি লিখেছে, কুয়াশা একটা পাগলের আড্ডাখানা। হ্যাঁ, এক ধরনের, এবং সেই আড্ডাখানার আপনিও একজন অংশগ্রহণকারী। স্মৃতি লিখেছে, আপনি গল্পটা চমৎকার। তারান্নুম লিখেছে বনশ্রী থেকে, আপু আই লাইক কুয়াশা ভেরি মাচ অ্যান্ড আই এম অলওয়েজ ওয়েটিং টু লিসেন টু কুয়াশা। ওকে শামিন আপু, অনিন্দ ভাই কই, আমি ইফতি চিটং থেকে। অনিন্দ ভাই তো বহু আগে চলে গেছে, জানুয়ারি মাস থেকে শেয়ার আসেন, এখন কুয়াশা আমি একাই থাকছি এবং একাই থাকবো আশা করছি। রামপুরা থেকে ঠিক সারা মুনি আচ্ছা লিখেছে, আপু অসম একটা স্টোরি রাইটার কে অনেক ধন্যবাদ। হ্যাঁ রুম্পা ফারজানাকে অনেক ধন্যবাদ। কুয়াশা আচ্ছা এটা কে আগে কুয়াশা লিখেছে, তান্নু খান লিখেছে, আমিন আপু আমার কিডনি ব্যথা করছে, এটা বোধহয় পড়েছিলাম আরেকবার। আমিন কক্সবাজার থেকে হাই শামিন আপু আজকের কুয়াশাটা অনেক ভয়ঙ্কর। তানভীর লাকসাম থেকে লিখেছে, আপু আমার ভাই রাফসান লাইট অফ করে, আচ্ছা এটা পড়েছিলাম, এগুলো এগুলো কয়েকবার এসছে একই এস এম এস, আরেকবার বলছি প্লিজ হয়তো অনেক সময় দেরি হবে, আমি পড়েছি শুনতে, একই এস এম এস কিন্তু বারবার পাঠাবেন না প্লিজ। জয় বসু লিখেছে বরিশাল থেকে, আমার গার্লফ্রেন্ড, এটাও আরেকবার পাঠানো হয়েছে। আচ্ছা আমি আরো পড়ে যাচ্ছি। সোহান লিখছে, আমি আজকের স্টোরিটা অনেক অনেক ভয়ের। এসানুল মাহমুদুল, এশান মাহমুদুল পুরোটা আসেনি, আপনি কি লিখেছেন? এইচ এম সাহাব লিখেছেন, হ্যালো সিস্টার হাউ আর ইউ, তার পরীক্ষার সামনে দোয়া করতে বলেছে। আমি গোলাম রাব্বি ড্যামরা থেকে, ড্যামরা করিম জুট মিলস থেকে লিখেছেন, শামিন আপু এই কিডনি নষ্ট হওয়ার কারণ কি, এটার রহস্য বুঝতে পারলাম না। এটা আপনার লেখাটা আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি আসলে কি লিখতে চেয়েছেন? বৃষ্টি লিখেছে, আমি কুয়াশার নিয়মিত, আমি কুয়াশার নিয়মিত শুনি, অনেক সময় ভয় লাগে, তারপরও শুনি। আজকের গল্পের কাহিনীটা কিডনি খায় ডক্টর। হাই আপি, আমি কি, আমি ভ্যাম্পায়ার, ভৌতিক ভ্যাম্পায়ার প্রীতি ফ্রম হাতিয়া নোয়াখালী, আপু আমার মনে হয় ডক্টরটাই এসব করেছে। আচ্ছা আর লিখেছে সাকিব, লিখেছে আমার সাকিব ওমার লিখেছে, লাইট ফ্যান চলার পরও অনেক ভয় লাগছে, ভয় আর লেভেল আজকে অনেক, ভয়ের লেভেল আজকে অনেক হাই, ধন্যবাদ। সুপ্তি লিখেছে, শ্রামীন আপু তোমার ফুল নেম কি, আর বই মেলাতে কুয়াশার কোন বই কেন বের হয় না? এখনো হয়নি, হয়তো আগামী বইমেলায় পাওয়া যেতেও পারে, তবে আমাদের যে আজকে যে স্ক্রিপ্ট রেটেছেন রুম্পা ফারজানা, তার লেখা বই প্রকাশিত হয়েছে এবারের বইমেলায়। আর আমি এরকম একটা ইংলিশ কি ইংলিশ থেকে অনুবাদ করতে গল্প অনুবাদ করা হবে, অনুবাদ করতে গল্প পড়েছি না, অনুবাদ করা গল্প পড়েছি, যেখানে একটা ডক্টর এই কাজ করত। আনিস লিখেছে চিটাগং থেকে। মাহবুব লিখেছে, আমার লাইফে ফার্স্ট টাইম কোনো গল্প শুনে ভয় পেলাম, ও আর নিতে পারছি না, প্লিজ স্টপ। ভাগ্য ভালো এটা আমি অনুষ্ঠান চলাকালীন সময় পড়িনি, তাহলে হয়তো আমি কি ভেবে হয়তো খুব দয়া বড় বসত হয়তো বন্ধ করে দিতাম, না সেটা করতাম না, যখন খুব ভয় লাগবে তখন শুনবেন না, এটুকু আমি বলতে পারি, দরকার নেই শোনার। বিজয় হাসান লিখেছে, কেরানীগঞ্জ থেকে, আমার মনে হয় ডাক্তারের আর ডক্টর আর গণকের মধ্যে কোন সংযোগ আছে। হ্যাঁ একদম সঠিক, আবার আমার মনে হয় সেই ডক্টর। আচ্ছা খিলগাঁও থেকে লিখেছে, গোরান থেকে আকলিমা আক্তার কবিতা লিখেছে, আপু ওই ডক্টর ডক্টরটাই জিয়াই হলো কিডনি খাদক, তাই তো উনি এত বয়সও এতটা স্ট্রং। এটা কিন্তু একটা খুব চমৎকার কথা লিখেছেন, কারণ এক জায়গায় লেখা ছিল যে তার বয়স হচ্ছে 60-65 মতন, কিন্তু তাকে দেখে একেবারেই বোঝা যায় না, আমি জানি না কেন, হয়তোবা সে আসলে বোঝা যায় না, এটা তো ভুল ধারণা, এবং হয়তো সে ভাবতো সে খাই বলি, অনেক মানুষ কিন্তু অনেক থাকে বর্ণচরা বলে না সেরকম যে বয়স বোঝা যায় না সেরকম কিছু, কিন্তু সে কিডনি খেতে বলে তার বয়স কম লাগবে সেটা বোধহয় ঠিক না। কিন্তু এটা তুমি ভালো প্রশ্ন করেছো, মানে কি তোমার মাথার মধ্যে ঢুকেছে সেটা খুবই, সেটা দেখে আমার ভালো লেগেছে, সেজন্য আমি বললাম কথাটা। কুয়াশা, এটা কি কুয়াশা নাকি, হ্যাঁ আচ্ছা মৌ লিখেছে, আচ্ছা আগে কুয়াশা লিখবার দরকার নেই, এবিসি লিখে একটা স্পেস দিতে হবে সেটা বলছিলাম, কুয়াশা লিখে লেখার কোন প্রয়োজন নেই, এটা কুয়াশার আয়োজনই, সেটা কুয়াশা লিখতে হবে না। লিখেছে আজকের গল্পের ডক্টর খারাপ আর গণক ডক্টরের পাখা, ডক্টর ভুল ইনফরমেশন দিয়ে কিডনি বের করে সেটা খায় ডক্টর মানুষরূপী গোস্ট, মৌয়ের বয়স হচ্ছে 11, তোমার বোধহয় এটা শোনা উচিত হয়নি আজকে, এত ছোট বয়সে যারা তারা কুয়াশায় না শুনলেই ভালো হবে। মন লিখেছে, আপু ইউ হ্যাভ আ সুইট ভয়েস, আমার মনে হয় ডক্টর ভিলেন রাইট। আর শিপু লিখেছে, নরসিংদী থেকে মারিয়াই হল কিডনি খাদক, কিডনি খাদকই অবশ্যই তুমি, তা না হলে আর কি কে ডক্টর বেটার ঠিক না, আমি তোমার কথা কিছু বুঝতে পারিনি, ঠাট্টা করার কোন জিনিস হলো না। আমার মনে হয় ওই ডক্টরই ঘটনার পেছনে জড়িত, হসপিটালকে এই বিষয়ের জন্য ইউজ করা হয়। লিখে পড়েছে আর্লি বার্ড নাহিদ। আচ্ছা, আমার মনে হয় ওই ডক্টরই ঘটনার পেছনে জড়িত, একই কথা লিখেছেন একই মানুষ। সোনিয়া ঢাকা থেকে লিখেছে, তুমি কেমন আছো, তুমি আমার তোমাকে আমার দেখতে খুব ইচ্ছা হয়, কিভাবে তোমার দেখা পেতে পারি আপু, প্লিজ টেল মি শারমিন আপু। ফ্যান পেজে আর জি শারমিন নামে যেটা ফ্যান পেজ আছে সেখানে তুমি আমার দেখা পেতে পারো, চাইলে এক্ষুনি দেখে নিতে পারো। তবে অনেকগুলো ফেক আইডি আছে, যেটার ফ্যানের সংখ্যা হচ্ছে 2,17,000 বা 18,000 হবে, সেটাই হচ্ছে আমার আসল আইডি। জাকারিয়া লিখেছে, আশুলিয়া ঢাকা থেকে, আমি 100% শিওর ডক্টর এই কিডনি নিয়ে বিজনেস করে, ডক্টর সেই কিডনি খাতো। এগুলো শুরুর দিকে এসেছিল, আমি সেগুলো পড়ছি না, কিডনির বিজনেস করে সে কিডনি খেত, এরকম কাহিনী আমি কখনো শুনিনি, আমার খুব ভয় করছে। আসলে আমি একটু ভীতু বোধ হয় লিখতে চেয়েছে, ভয় ছিল সেটাও লেখা হয়নি, ভীতু তাই। নাহিদ হাসান ফার্মগেট থেকে লিখেছে, আজকের স্টোরিটা অনেক ভয়ের, আমার মনে হয় ডক্টরটাই কিডনি খায়, রাইট। শাহরিয়ার শ্যামপুর থেকে লিখেছে, ঢাকা থেকে, শারমিন আপু ডক্টরটাই আসলে এইসব করে, শারমিন আপু অসম স্টোরি, ডক্টরটাই কিডনিগুলো খায়। কুয়াশা রক্স, মনি পলাশ, ধন্যবাদ মনি পলাশ। বর্ণা লিখেছে, দ্য ডক্টর হু ইজ স্টিল ইয়াং ইন 65 ইজ দ্য কিডনি ইটার। স্মিতা লিখেছে, হাই আপনি আশা করি ভালো আছেন, আমার মনে হয় ডক্টরই হলো কিডনি খাদক, আর ওই ভবিষ্যৎ বক্তাই সব রহস্য জানেন, একদম সঠিক। রবি লিখেছে, আই থিঙ্ক দ্য ডক্টর হিমসেলফ ইটস দ্য কিডনিজ, হি ইজ আ সাইকো অ্যান্ড ট্র্যাপস পিপল অ্যান্ড দেন ইটস দেয়ার কিডনিজ, রাইট। শামিন আপি, আমার মনে হচ্ছে জিয়া নামের এই ডক্টরটাই হলো কিডনি খাদক। লাবিবা লিখেছে উত্তরা থেকে, শোয়েব লিখেছে নসিনী থেকে, মাধবী আমার মনে হয় ডক্টরটাই কিডনি খাদক, শোয়েব এবং মাধবী দুজন একসঙ্গে লিখেছে। মিজান জামরা থেকে লিখেছে, কিডনি খাদক হলো ডক্টর জিয়া, সবাই মোটামুটি ধরতে পেরেছে। রায়হান লিখেছে, ডক্টর জিয়া ইজ দ্য কালপ্রিট, গণক খাচ্ছে, ক্লিনিকের ডক্টর এটা ফুল প্ল্যান, নাম পাঠাননি। আর সানি লিখেছে, আই থিঙ্ক দ্যাট দ্য ডক্টর ইজ ইটিং দ্য কিডনি, বডি পার্ট লিখেছে কিডনি। আচ্ছা, বিপাশা লিখেছে, আপু আমার মনে হয় ডক্টর নিজেই কিডনিগুলো খায়। রিমন লিখেছে, আপু এই কাজটা ডক্টরের। শফিউল্লাহ, এগুলো কিন্তু একেবারে 12:30 দিকে এসছে SMS গুলো, এক একজনের প্রেডিকশন, যাদের প্রেডিকশন লিখে পাঠিয়েছে যে কি হতে পারে, বলেছিলাম লিখে পাঠাতে। শফিউল্লাহ লিখেছে, ডক্টর জিয়া হলো কিডনি খাদক। সাকির যাত্রাবাড়ি থেকে লিখেছে, ডক্টর জিয়া কিডনি খাদক, আর তার সঙ্গী হচ্ছে মারিয়া। মনি লিখেছে, ডক্টর নার্স গণক, বাহ, আর কিছু লিখেনি, তিনজনের নাম একদম সঠিক। আর আশা লিখেছে, ঢাকা থেকে, আমার সাহেবের নামও আরিফ, তিনি 6 ফিট টল না হলেও বেশ লম্বা ও সুদর্শন, মে আল্লাহ ব্লেস হিম, তার কিডনি ফেলার দরকার যাতে কোনোদিন না হয়। আর মোহাম্মদ জেপি পলাশ লিখেছেন চিটগং থেকে, আমার মনে হয় ডক্টর জিয়াই নরখাতক। আচ্ছা, নাসিমা সন্দীপ থেকে, আমার মনে হচ্ছে একই কথা, ডক্টরের কথাই লিখেছেন, অ্যাসিস্ট্যান্ট মারিয়া রিলেটেড টু দিস ঘটনা, এটা লিখেছেন কে নাম পাঠানে। সবুজ লিখেছে, আই থিঙ্ক ডক্টর অ্যান্ড মারিয়া। ইপসিতা লিখেছে, আপু এই কিডনি খাদক ও যে সবার অপারেশন করে। আচ্ছা, মোতাকাব্বির কালীগঞ্জ থেকে, জামালপুর থেকে লিখেছে, আমার মনে হয় ব্ল্যাক ম্যাজিক। আলবি লিখেছে, আই থিঙ্ক ডক্টর জিয়া। মোহিন লিখেছে টঙ্গী থেকে, আমার মনে হয় ডক্টর কিডনি খাদক যে এই কাজগুলো করেছেন। সিয়াম লিখেছেন, প্রথমে পর্ব খুবই রহস্যময়, অনেকেই সন্দেহ হচ্ছে, কিছুই বুঝলাম না। মাসুদ লিখেছেন পাহাড়তলি থেকে, আমার মনে হয় ডক্টর কিডনি খায়। আপু কেমন আছেন, আমার খুব ভয় লাগছে, আমি একা কুয়াশা শুনছি। গালিব লিখেছে, দ্য ডক্টর ইজ দ্য কিডনি ইটার। ওয়ালিদ লিখেছে, ওই ডক্টরটা জড়িত, এই কিডনি পাচার নিয়ে কোনো কিছু হবে না, আগে তো শুরুর দিকে কিডনি পাচার নিয়ে আসলে কিছু ছিল না, তখন হয়তো শুনতে পাননি আপনি কিডনি যে খাওয়া হচ্ছিল। আলামিন, আমরা কিন্তু প্রমোতেই ছেড়েছিলাম যে কিডনি খাওয়ার কথা, আমি আগে ভাগে একটু জানিয়ে দিয়েছিলাম। এবারে আর আমি নাকি যে মনে হয় ডক্টরটাই কিডনিগুলো খায়, মেবি তিনি এইসবের কারণ, নয়তো বা উনি কেন ওনার কাছে অপারেশন করার কথা বলেন। সুবর্ণা লিখেছে ভিকর্ণেশানুন স্কুল থেকে ওই ডক্টরটাই নরখাদক। কাজলা দিদি লিখেছে, আমি জাবেদ বলছি খাগড়াছড়ি থেকে, কুয়াশাকে আমি অনেক লাইক করি, এটা আমার একটা প্লিজ আমার এসএমএসটা পড়বেন, পড়লাম। আমি জাহাঙ্গীর হাতিয়া নোয়াখালী থেকে, বিপি আনসারামিন আপু আপনাদের অনুষ্ঠানগুলো ভেরি নাইস, অনেক ধন্যবাদ। তো যাই হোক, এই ছিল মোটামুটি সবার প্রেডিকশন, এবং আরো অনেক প্রচুর এসএমএস আছে। আমি এত আর দীর্ঘ সময় সারা রাত পার হয়ে যাবে যদি শুধু এসএমএস এ পড়তে থাকি আমি, তাহলে শেষ দুটো এসএমএস পরে আমি বিদায় নেব আজকে। লিখেছেন সাইদ আব্দুর রহিম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ডক্টর জিয়া নরপিচাস প্লিজ পড়ো। আচ্ছা পড়লাম। এস এম রুবেল রুবেল তালুকদার লিখেছেন সাবার থেকে, আপু আপনি ভেবেছেন আমি কুয়াশা শুনে ভয় পাই? মোটেও না, গুড, সাহসী হলে তো খুবই ভালো। আমি দুই বছর ধরে শুনছি ঘটনাটা, ভালো লাগলো। রাজু 10 বছর বয়স, তার 2 বছর যাবে তো কুয়াশা হচ্ছে না, 1 বছর ধরে হচ্ছে। মোহাম্মদ কাশেম লিখেছে চিটং থেকে, আই লাভ এবিসি এন্ড কুয়াশা, থ্যাংক ইউ। আর আজকে তাহলে এই পর্যন্তই থাক, আবারও কথা হবে আমার সঙ্গে আগামী কুয়াশাতে, অন্য এক ভয় বা রহস্যের গল্প নিয়ে আবারও আসছি আগামী কুয়াশাতে। সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন, এর ফাঁকে তোমার সঙ্গে কথা হচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, ভয় পাবেন না। শুভরাত্রি। ফ্রিজ থেকে বের করে সযত্নে রাখা একটি কিডনি এখনো তাজা, টেবিলের উপর রাখে কিডনিটাকে, তারপর মোড়কটা খুলে নেয়, তারপর দুই হাতে কিডনিটাকে মুখের কাছে নিয়ে বিশাল বড় একটা কামড় বসায়, কচকচ করে কিডনিটা খাচ্ছে সেই মানুষরূপী নরপশু। এবার কুয়াশায় শুনলেন রোমাঞ্চকর এক কাহিনী, আজ রাত 11টার খবরের পর, শুধুই এবিসি রেডিওতে।
This track was downloaded from FusionBD.com.